तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वानुसुते दे प्रणमामि हरि प्रिये। हा देवी काकू भर गदगदयाद्वाचा जाचे निपत्त भूवि दंडवत उद्घटारति अस्य प्रसादम बुधस्य जनस्य कृत्वा गंधर्विके तव गणे गणनम् अंग श्यामलिम छटाभिरभितो मंदे कृतेन्दे वरम जड्डं जागुडरोचि संविदधतं पट्टंबरस्य वृंदारण्य निवासिनम् प्रदिलसद्दामाभिरामोदरम् राधास्कंद निवेशितो जलभुजं ध्यायेन् भक्त्याविहीनाय पराधलक्ष्यै क्षिप्ताश्च कामादितरङ्गमध्ये कृपामयीं त्वां शरणं प्रपन्ना वृन्दे नमस्ते चरणं। गुरवे गौरचंद्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तदभक्ताय नमः। यं प्राव्रजन्तमनुपेतमपेतकृत्यं द्वैपायनो विरहकातरया जुहाव पुत्रेति तन्मेतया तरवोभिनेदु तं सर्वभूतहृदयं मुनिमानुतोष्मि। तवैवास्मि तवैवास्मि न जीवामि त्वया विना इति विज्ञाय राधे तं नयमाम चरणन्ति। भगवतामृत गत कल्याणरा मत्संगम महात्मम एतत् परम अद्भुतम कृतार्थो जेन विप्रसौ सद्यभूत तत्स्वरूपतम। कल के श्लोक तमरा आरंभ कर कृष्ण कृपा कथा गया आसने संगे महत्गणेर एखने महत् मने और साधु मध्य एक वैशिष्ट आछे। साधु कनिष्ठ थेके आरम्भ करे उत्तम अधिकारी सकल के बोला होबे किन्तु महत् कनिष्ठ के मध्यम के बोला होबे ना। महत् माने के उत्तम अधिकारी। उत्तम अधिकारी मध्य तीन जन निर्धूत कसाय तारपरे परिकर देह प्राप्त और एक हे सुप्त कसाय मूर्छित कसाय सुप्त कसाय जे रकम होते नारद ऋषि तुम्हें दिखे 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 मूर्छित कसाय मैंने अनर्थ संपूर्ण रूपे तो धौ किंतु कतगुली आछे अभी सुप्त अवस्थाते आछे जे केउ जीते पारे आर धूत कसाय मैंने निर्धूत निशेष रूपे थे একবারে ধৌত হয়ে গেছে আর নাই। আর পরিকর দেহ প্রাপ্তি মানে প্রেম প্রাপ্ত হয়ে যে পরিকর হয়ে গেছে তার যেরকম নারদ ঋষি প্রথম অবস্থাতে মূর্ছিত কষায় ভগবত দর্শনের পরে আর সুখদেব গোস্বামী হচ্ছেন নির্ধূত কষায় আর নারদ ঋষি দ্বিতীয় অবস্থাতে তিনি যখন পরিকর দেহ প্রাপ্ত হয়ে গেলেন সেই অবস্থা এরা হচ্ছে মহৎ। এদের লাইনে যারা আছে তারা হচ্ছে মহৎ তিনজন। তিনজন এরকম হাত দিয়ে দেবাস হয়ে যাবে এদের কৃপাতে। এদের কৃপার অনুগামিনী কৃষ্ণের কৃপা হচ্ছে এইরকম হয়তো মহৎ বললেন। আবার মহতের মধ্যেও কি রকম অকিঞ্চন নিষ্কিঞ্চন এটা তো প্রথমে আনুষঙ্গিক রূপে একদম তো কৃষ্ণই একমাত্র যাহাদের সম্পত্তি, আর কোন তাহাদের জগতে আমার বলে কোন জিনিস নাই। এরকম হয়তো তিনজন যারা আছেন মহাভাগবতগণ, এরা হচ্ছে মহৎ। মহৎ সঙ্গের কি অদ্ভুত তাহার মাহাত্ম্য, যে এই বিপ্র কোন সাধন ভজন না করে তাহার কৃপা শক্তি সঞ্চারেতে তিনি ওই গুরুদেবের মতন হয়ে গেলেন। গুরুদেব যেরকম হতে স্বরূপ, গোপ কুমার রাধা প্রেরিত জন, ওই রকম হয়ে গেলেন, অনুভূতি সম্পন্ন। যে কিছু উনি বর্ণন করেছেন এখন পর্যন্ত সব কিছু, এমনকি যে বর্ণন করেন নাই ওই সবগুলি তার হৃদয়তে প্রবিষ্ট করিয়ে দিলেন, অনুভূতি যুক্ত করে দিলেন। এইরকম হচ্ছে মহৎ পুরুষের সঙ্গে প্রভাব। বললেন সংশয় করো না পরীক্ষিত মহারাজ, সংশয় করিবে না। কেন? কেন না, যে তাহাদের মহিমাই হচ্ছে অবিতর্ক, তর্কের দ্বারা মনের বেধা দ্বারা এইসবগুলি বুঝতে পারা যাবে না যে কেন কি রকম হতে হল। এই যেন কোন রকম সংশয় না থাকে, ভক্তির মাহাত্ম্য ভগবত ভক্তগণের মাহাত্ম্যতে কিছু সন্দেহ পাবে না। এই বলতে গিয়ে তিনি বলছেন সঙ্গ যো সংস্কৃতের হেতু, যে সঙ্গ অধিয়া না জেনে শুনে অজ্ঞান বশত যদি কেউ অসৎ ব্যক্তিগণের বিষয় ব্যক্তিগণের সঙ্গ করে, খান পান চলা ফিরা উঠা বিবাহ শাদী অথবা অন্য কোন রকম হতে মেলামেশা, এটা না জেনে শুনে করে, তাহার যে দুর্গুণগুলি তার মধ্যে প্রবিষ্ট করে যাবে। যেরকম তুমি জানো না জানো ধূপকাঠি জ্বলছে, তুমি ইচ্ছা করে যে আমি এর ঘ্রাণ লিব না, তথাপি আসবে কি না আসবে? ওটা আসবে। আগুন যেখানে জ্বলছে সেখানে তো তুমি মনে করো যে সে এর কোনো প্রভাব নাই, তাপ লাগবে না, জলের মধ্যে যাবে আর জল ভিজাবে না। অতএব ওই রকম হতে সাধু সঙ্গের নামের ভগবত ভক্তির এইরকম হতে অদ্ভুত মহিমা। কিন্তু এই মহিমাতে যারা সংশয় করে তারা অপরাধী, সে অপরাধী গণের হৃদয়তে এইসব কাজ হয় না। যেরকম হতে আগুন জ্বালায় সত্যি সত্যি জ্বালাবে, না জেনেও জ্বালাবে, কিন্তু কাঠকে খুব ভিজিয়ে দাও তাহলে জ্বলবে কি সহজে? সময় লাগবে, যখন তার আর্দ্রতা টেনে নিবে তারপর এমনি হবে। ওই রকম ভাবে সদাচারী হোক দুরাচারী হোক হবে অপরাধী গণের হবে। তুমি আমার কথা শুনো, অবাঞ্ছিত ভাবেতে প্রসঙ্গের যা আছে সেটি প্রশ্ন করো, অপ্রাসঙ্গিক জিনিস নেই তাই এইসবগুলি বন্ধ হয়ে ওই মধ্যে চলে যেতে হবে। প্রাসঙ্গিক গুলি জিনিসগুলি বুঝবার চেষ্টা করো। ভক্তি অসদাচার দুরাচার এইসব গুলিকে ভ্রুক্ষেপ করে না, শুধু ভ্রুক্ষেপ করে অপরাধের। অপরাধের আর পাপের মধ্যেই আছে বৈশিষ্ট্য আছে পরস্পরের। পাপ দ্বারা ভক্তিটা স্ট্যাগনেন্ট হয়ে যাবে, স্থগিত হয়ে যাবে কিছুদিনের জন্য, ভক্তি নষ্ট হবে না, যে বাড়ছিল সেটি বন্ধ হয়ে গেল, আচ্ছাদিত হয়ে গেল, কি আচ্ছাদিত ন স্ট্যাগনেন্ট হয়ে গেল, মানে স্তব্ধ হয়ে গেল, বাড়তে না পারে দাঁড়িয়ে গেল। কিন্তু অপরাধের দ্বারা ভক্তি ক্ষয় প্রাপ্ত হয়ে যে বিনষ্ট করে উপাড়া গেছে ছিন্ডে তার সুখী যায় পাতা, আর কোনদিন অঙ্কুরিত হবার যোগ্যতা থাকলো না। আর পাপীদের কি হবে? পাপের দ্বারা সাময়িক ভাবে এক দুই দশ বিশ পঞ্চাশ জন স্থগিত থাকলো, আবার ফের যদি ওইগুলি কর্মফল ভোগ করে নিল আবার সাধু সঙ্গ হয়ে গেলে আবার ওইখান থেকে বাড়তে আরম্ভ করে। এইটা পাপ আর মহাপরাধের মধ্যে, অপরাধের মধ্যে এইটা অপরাধ ভয়ষণ ভয়ঙ্কর। তবে অপরাধ সহজে হয় না, দ্বেষ বুদ্ধিতে যদি তাহার প্রতি কোন রকম হতে নিন্দা অপরাধ ইত্যাদি হয় তাহলে, অন্যথা অজ্ঞাত ভাবেতে বৈষ্ণব ধরে না, তুচ্ছ ব্যাপার। কিন্তু জেনে শুনে যখন করতে লাগলো, দ্বেষ বুদ্ধিতে যদি করতে লাগলো তখন মুশকিল। এই জন্য বলছেন যে না জেনে শুনেও যদি হয় তাহলে সাধু সঙ্গ, সাধুর যদি এইরকম মহৎপুরুষের যদি হয় সঙ্গ, তাহলে আশ্চর্যজনক ভাবেতে তাহার ফল। যোগ বাশিষ্ঠেতে সনাতন গোস্বামী একটি শ্লোক নিয়েছেন, সদা সন্ত অভিগন্তব্য যদ্যপ উপদেশন্তি না, যাহি স্বরি কথা তেষাং উপদেশা ভবন্তিতে। এরকম মহৎপুরুষ যদি কোনো উপদেশও না করে, কোনো কথা না বলে, তথাপি তাহার কাছে আমি যাওয়া উচিত। কেন যাওয়া উচিত? তার হৃদয় থেকে এমন ভাবে পরমার্থের কণিকা বাহার হবে যাতে ওর মঙ্গল করে। আর উপদেশ দেয়, স্নেহ করে, কথা বলে, তাহলে তো কথাই বাকি। এই জন্য কথাও যদি না বলে মহৎপুরুষগণ, ওই বাতাবরণকে তারা ওই রকম হতে পরমার্থ একবার করে দেয়। যেরকম এখানে ধূপকাঠি জ্বলছে, দেখো যে চারিদিকে আমোদ করে রেখেছে, একটা কিরাসন তেলের টিন এখানে রেখে দাও, দেখো যে কিরকম আমোদ করে দিবে। তাহলে সাধু সঙ্গের ভজনের প্রভাব নাই, এমন বাতাবরণ প্রস্তুত করে দিবে যাতে ভক্তি সঞ্চালিত হতে থাকে। আর যদি হরিকথা বলে, স্নেহ করে, আমার প্রতি কৃপা দৃষ্টি রাখে, তাহলে কথাই বা কি, তো নিশ্চিত হতে হবে। এই জন্য বলছে যত সেবায় আ ভগবত, শ্রীমদ ভাগবতের শ্লোক আবার একটা নিশ্চিত, যত সেবা সেবায়া ভগবত কুটস্থস্য মধুদ্দিশ রতিরাশু ভবে তীব্র পাদয়ো ব্যসনার্দনঃ। অদ্ভুত মহিমা এই শ্লোকের। সাধারণ লোক যে সনাতন গোস্বামী অর্থ করেছেন, অন্য লোক করতে পারে না। এই জন্য সনাতন গোস্বামী আমাদের সম্প্রদায়ের গুরু হচ্ছেন। রূপ গোস্বামী তাহার গ্রন্থ এবং সিদ্ধান্ত নিয়ে এত সবগুলি লিখেছেন। সনাতন গোস্বামী সাধারণ এটা মনে করবো না তিনি রূপানু রাগানুগ বৈষ্ণব, তিনি বদ্রী ভক্তি লিখেছেন, তা নয়, রূপ গোস্বামীর গুরু, তারই এই সবগুলি আদি গ্রন্থ হচ্ছে এই বৃহৎ ভগবতামৃত, শ্রীমদ ভাগবতের টিকা। তার মধ্যে থেকে সামান্য কতগুলি শ্লোকের এখানে টিকা তিনি দিয়েছেন, বৃহৎ রূপেতে বৃহৎ বৈষ্ণব তোষণীতে এইসবগুলি টিকা দিয়েছে। তিনি এই শ্লোকের অদ্ভুত একটা অর্থ করেছেন যে আজ পর্যন্ত কোন ব্যাখ্যাকার টিকাকার এই অর্থ দেয়নি। পরবর্তীতে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তাহার শিষ্যের শিষ্যের শিষ্য এরা সবগুলিকে নিয়েছে, কিন্তু ওর পূর্বে রামানু সম্প্রদায়ের কি অন্য সম্প্রদায়ের লোক বহু টিকাকার, প্রায় একশত জন টিকাকার, কিন্তু এত সুন্দর টিকা কেউ দেয়। বলছেন যত সেবায়া ভগবত কুটস্থ মধুদ্দেশ্বর, যে ভগবান কুটস্থ মধুদ্দেশ, তাহার যে সেবকগণ, তাহাদের সেবা করলে কি হবে? রতিরাস ভবে তীব্র, তীব্র ভাবেতে রতিতে রাস, অথবা রাসেতে রতি, এমন হবে যে পাদেও ব্যসনার্দন, ব্যসন অর্দন, সংসারের প্রতি যে আসক্তি আছে সম্পূর্ণ ক্রিয়াতে দূর হয়ে যাবে, ধৌত হয়ে যাবে, যত রকম সাংসারিক ক্লেশ ত্রিতাপ সব কিছু সম্পূর্ণ ভাবে নিঃশেষ রূপেতে দূর। এইটা হচ্ছে সাধারণ শাব্দিক অর্থ। সনাতন গোস্বামী কি বলছেন? এই শ্লোক হচ্ছে তৃতীয় স্কন্ধের, যখন কৃষ্ণের নিকট হইতে উদ্ধব আর মৈত্রে ঋষি হরি কথা শুনে দ্বারকাতে, আর তারপরে বিদ্যু ঋষি চলে গেলেন বদ্রী বনে, মানে বদ্রিকাশ্রমে, আর উদ্ধব ব্রজপ্রদেশ হয়ে যমুনা তীরে তটে তটে তেতে তিনিও যাবেন ওখানে। সেই সময়তে কুরু জঙ্গল দেশেতে বিদুরের সঙ্গে তার দেখা হয়েছে। কুরু জঙ্গল দেশ মানে কি? যমুনা উপকূলে ব্রজ। এবং সেই সময়তে উদ্ধবের সঙ্গে দেখা হওয়াতে উদ্ধব তাকে কৃষ্ণের অপ্রাকৃত লীলাতে প্রবেশে তাহাকে সম্বাদ দিলেন আর কাঁদতে লাগলেন। কৃষ্ণ বাল্য থেকে আরম্ভ করে যত রকমের লীলা এইসব গুলিকে বলতে 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 আবেগপূর্ণ ভাবে আর থাকতে পারলেন। শেষে তিনি বললেন যে সে আপনাকে প্রভু আদেশ দিয়েছেন যে সে এই যে সমস্ত কথা আমরা গুলি শ্রবণ করেছি আপনি মৈত্রেয় ঋষির কাছে যে আপনি শ্রবণ করুন। তখন তিনি শীঘ্রই বদ্রিকা আশ্রমেতে যান, সেইখানেতে বিদুর আর মৈত্রেয় সম্বাদ হয়েছিল। সেইখানেতে সৃষ্টি থেকে আরম্ভ করে কৃষ্ণের যে উদ্ভব সন্দেশ সম্বাদ এই সবগুলি মৈত্রেয় ঋষি তাহাকে বলেছিলেন। ওই সময়তে তিনি হরিকথা প্রসঙ্গ আরম্ভ করতে বিদুরকে বিদুর বলছেন মৈত্রেয় ঋষিকে যে হে মুনে, আপনার ন্যায় যে মহৎপুরুষগণ তাদের চরণের সেবা করলে, যদি এইরকম মহাপুরুষের চরণ সেবা যদি হয়, চরণ সেবা কি করতে পারি আমরা? তাদের চরণে তো কোনো ব্যথায় যে পায়ে টিপতে হবে কি অন্য করতে হবে, সংসারী তাহাদের কোনো অভিলাষা নাই, তাহলে কিরকম তাহাকে প্রসন্ন করা হবে? দুই একটি হরিকথা যদি জিজ্ঞাসা করো তাহার অত্যন্ত প্রসন্ন হয়ে যাবে। ভগত ভক্তগণের এইটি বসে অন্য কোনো কাজেতে তাহারা প্রসন্ন হবেন না, তারা প্রসন্ন হবেন হরি সম্বন্ধে কোনো কথা যদি জিজ্ঞাসা করা যায় তাহলে অত্যন্ত প্রসন্ন হয়ে সমস্ত কৃপা তাহার উপরে ঢেলে দিতে পারে। অন্য কিছু হচ্ছে সেকেন্ডারি। তিনি বলছেন যে সে আপনার ন্যায় মহৎপুরুষ যারা আছেন তাদের চরণ সেবা করিলে হয় কি কুটস্থ, কুটস্থ মানে হচ্ছে দুর্গীয়, তাকে সহজে জানে যাবে না। নমেধেয়া বহুনা সুতেন জমেশ এব বিণীতে তিন লভ্য, ন্যায়াত্মা প্রবচনে লভ্য, শ্রুতি দ্বারা বহু শ্রবণ করছে, বহু অধ্যয়ন করছে, কিছু জ্ঞান হতে পারে কিন্তু তাহার বিজ্ঞান হবে না, তাহাকে জানা যাবে না। ভগবান যতদিন না তাহাকে কৃপা পাত্রকে তাহাকে বরণ করে, এই জন্য ভক্তিকে বলা হয়েছে কি ভক্তির ছ পাতা, ছটি পাতা অঙ্কুরিত হয়। প্রথমে হয় ক্লেশনি, তারপরে সর্বশুভদা, তৃতীয় হচ্ছে প্রথমটা হচ্ছে কোন ভক্তি, সাধন ভক্তি, এতে দুটি পাতা, আর ভাব ভক্তি হচ্ছে দুটি, মোক্ষ লঘুতা কৃত এম। এই হাজার হাজার সহস্র সহস্র সাধন করলেও এই ভাব ভক্তিটা হয় না, সাধন ভক্তি হবে, ভাব ভক্তি হওয়া খুব কঠিন। অতএব এইটা সুদুর্লভ, এইরকম সুদুর্লভ ভক্তি যার মধ্যে আছে তারা মহৎপুরুষ, এই জন্য জগতে এতে বিরল মহৎপুরুষ। তো এই আপনার মতন যারা ভগবত ভক্ত আছেন তাহা আপনাদের পাদ পদ্মের সেবা করলে কুটস্থ দুর্গেয়, আবার কুটস্থ বলে যে তাহার কোন সময়তে ক্ষয় ইত্যাদি নাই, সবসময় এক রস, আর কি সবসময় এক রস তিনি থাকবেন, কোন রকম পরিবর্তন ধ্বংস ইত্যাদি কিছু নাই, এবং দুর্বিতর্ক এরকম হয় কুটস্থ। আর সর্বকাল ব্যাপী ভূত ভবিষ্যৎ বর্তমান, জগতের সৃষ্টি পূর্বে ও আছেন, জগতের সৃষ্টির সময় আছেন, সব সৃষ্টি পরেও তিনি আছেন, তিনি কুটস্থ। কে? ভগবান মধুসূদন। মধুসূদন মানে কি? মধুসূদন, সুদন অর্থে দুটি, ছেদন এবং গ্রহণ। ছেদন কিরকম আছে? সংসারে যত রকম ব্যসন আছে এই সব গুলিকে শেষ করে দিতে পারে, ছেদন করে কিসের দ্বারা? নিজে ভক্তি প্রদান করে। আর গ্রহণ অর্থে মধুসূদন, কে? মধু যিনি গ্রহণ করেন, কি একটা সংসার মধুটাকে কেটে দেন, কিসের দ্বারা কাটেন? ভক্তি প্রদান করে। আর মধুসূদন তাকে দূর করে দেন, কেটে দেন, কিরকম হতে? এটা তো সংসারের প্রতি যে আসক্তি নিঃশেষ রূপে কেটে দিতে পারেন, এইটা হচ্ছে মধু, এই জন্য মধুসূদন। আবার মধু মানে প্রেমের যে মধু যে গ্রহণ করেন, বিশেষ করে ব্রজের যে প্রেমের যে মধু এটাকে যিনি গ্রহণ করেন তিনি হচ্ছেন মধুসূদন। ভ্রমরকে বলে মধুসূদন, আবার ওই রকম হতে মধুসূদন। এই মধুসূদন যে কৃষ্ণ তার চরণকমলেতে ব্যসনাপেহারি, সংসারের প্রতি যে ব্যসন আসক্তি এটাকে অপহারি, রতিরাস অর্থাৎ প্রেমোৎসব নিত্য নবীন ভাবতের উৎসব প্রেম প্রেমোৎসব উৎপন্ন করাইয়া থাকে এই মহৎপুরুষের সম্মিলিত পায়, অত্যন্ত আশ্চর্যজনক ভাবে। কালকে ছিল মহা একটা অসৎ ব্যক্তি, আর আজকে উনার সঙ্গে হয়ে গেল মহৎ ব্যক্তি। এই অজামিল, তারপরে বাল্মীকি, বিল্লমঙ্গল, এরা সব দেখো যে কিরকম লোক ছিল। নারদ ঋষি কৃপাতে বাল্মীকি, তারপরে অজামিল পার্শ্বদগণের সঙ্গেতে কৃপাতে, আবার বিল্লমঙ্গল ভগবানের কৃপাতে, তার চৈত্য গুরু কৃষ্ণচন্দ্র তাহার হেতু কৃপাতে কিরকম হতে, এক মুহূর্তের মধ্যে পূর্বে ছিলেন তিনি কত অসৎ হয়ে গেলেন মহৎ। বেশ্যাটি হরিদাস ঠাকুরের সঙ্গে তিন রাত্রে তিন মানে এক সেকেন্ড হলো, ওটা যখনই হরিদাস ঠাকুরের সামনে আসলো তখনই ওটা মনে করে যে পবিত্র হয়ে গেছে। আর গুলি অনুষ্ঠান, এই তিন রাত্রি হলো অনুষ্ঠান হরিকথা শুনা, কিন্তু প্রথম নাম যখনই শুনিয়েছেন তখনই তাহার এইসব গুলি দূর হয়ে গেছে। জগাই মাধা ইত্যাদি নিত্যানন্দ প্রভু শুধু দর্শন মাত্রাতে উনি ইচ্ছা করলেন যে আর বলো হরে কৃষ্ণ বাস হয়ে গেল, বাকি হচ্ছে অনুষ্ঠান মাত্র, ও আগেই হয়ে গেছে। অসৎসঙ্গ প্রভাব হলে ওই রকম মরবে, অসৎসঙ্গ বলা হয়ে যায় হলো না, অসৎসঙ্গ যদি করে সৎপুরুষ ও অসৎসঙ্গ করে তাহলে অসৎ হবে, যদি মধ্যমাধিকার থেকে উপরে নাই। অতএব অনুসঙ্গ রূপেতে সংসার দুঃখ নিবৃত্ত হয়ে যায়। আর ভগবত ভক্তি রূপী যে রস, ভক্তি রস কালকে যে বলছিলাম ওইটিতে হৃদয়ের মধ্যে প্রবাহিত হয়ে যায়। অথবা কূটস্থ মানে কি, নতুন অর্থ এখানে করছেন কূটস্থ, কূট মানে কি বিশেষ কূট, কূট মানে বিরাট হবে যে কূট মানে লম্বা চওড়া কোন স্থান গিরিরা, অন্নকূট নামে তো বিখ্যাত গোবর্ধন সিংহ কোথায় আছে যেখানে জ্যোতিপুরা, জ্যোতিপুরাতে অন্নকূট স্থান, ওই গোবর্ধন গিরিরাজেতে সিংহেতে সেটি অবস্থিত, সেই কূটস্থ গিরিরাজের সিংহেতে স্থিত কে কৃষ্ণ গিরিধারী, উনাকে বুঝাচ্ছে কৃষ্ণকে। অতএব সেই গোবর্ধন সিংহে বিরাজিত ভগবান মধুসূদন শ্রীকৃষ্ণের চরণ যুগলেতে তীব্রভাবেতে রতিরাস আনন্দ উৎসব প্রেমানন্দ উৎসব সেটি প্রাপ্ত হয়ে যায় ওই মহৎপুরুষের সঙ্গ, এটা সহজ নয়, কোন সাধন করলো না, যেরকম স্বরূপ মাথুর ব্রাহ্মণ আর তার সঙ্গে হরি কথা শুনেতে সেটি কিরকম হয়ে গেল। ওই রকম হতে কোন লোক একটু সাধারণ শ্রদ্ধা নিয়ে যদি তাহার কাছে শ্রবণ করে যায় তাহলে শ্রবণ করলে আর বিশেষ কিছু লাগে, ও সব মুহূর্তের মধ্যে সব এসে যায়। হরিনাম যদি কেউ লাখ জন্মেতে করে আর সাধুর সঙ্গেতে যদি অনুগত হয়ে না করে, আর একটি লোক অল্প দিনেতে কিছু দিনের মধ্যে তার আনুগত্যতে হরিনাম করে, তার থেকে কোটি গুণ উন্নত হয়ে যাবে যারা সাধুর সঙ্গেতে করছে। তার নাম রূপ চরিতাদি সুকৃত নাম ক্রমেণ রসনা মনসী নিয়ে তিষ্ঠান ব্রজে তদানুগামী জনানুগামী কালম নেত অখিলাম ইত্যুপদেশ সারম উপদেশ সারিতা। বৃন্দাবনে থাকবে, বিশৃঙ্খল ভাবতে থাকবে না, নদীতে অর্থাৎ তদানুগামী জনানুগামী ভগবানের যে অনুগামী জন তাদের অনুগত হয়ে বৃন্দা অথবা বৃন্দাবনে অথবা নদীতে ধামিতে থেকে আর তারপরে হরিনাম ইত্যাদি করবে। মনের দ্বারা সংযোগ করে দিয়ে তার কথাগুলিকে স্মরণ করতে 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 আর জিহ্বা দ্বারা তাহার এইসব নামগুলি কীর্তন করবে। এই হচ্ছে উপদেশ সার। আরে আমি তো ধীরে ধীরে হোক হলো কি স্বরূপ মাত্র উনিশ সক্ষ ভাব প্রাপ্ত হয়ে গেল। উনিশ সক্ষ ভাবতে ছিলেন সক্ষ ভাব একেবারে অনুভূতি হয়ে আর তারপরে সব সব দেখলেন কি আমি কোথায় যাচ্ছি, বৃন্দাবনে পৌঁছে গেলাম। কৃষ্ণ গোচারণ করে আসছে আর সঙ্গে সঙ্গে গোচারণ করতে দেখে দেখে কৃষ্ণ মূর্ছিত হয়ে পড়ল, কৃষ্ণ আবার তাহার সঙ্গে লাপতে পড়ল, দুজন একেবারে মূর্ছিত হয়ে গেল। আবার কৃষ্ণ প্রথমে উঠে তাকে চেতনা করাইল আর যশোদা মার করকমলেতে তাকে অর্পণ করল। এরও তৎস্বরূপ সখরসে ছিলেন, সখরসে তাকে দিলেন। ইনার সখ্য স্বরূপ তার এতে ছিল, তার স্বরূপ এতে ছিল, এই জন্য তাহার সঙ্গে ওটা সঙ্গে হল। এই জন্য সনাতন গোস্বামী ওখানেতে অধিকারী বসত ওই মধুর রাসের ওখানে বর্ণন না করে দিয়ে এই পর্যন্ত করে যে এই পর্যন্ত বিথা। এখন বলছেন যে শ্রীচরণ যুগলেতে কি হবে রতি রাস অর্থাৎ তাহার সহিত নিরন্তর প্রেমোৎসব। অথবা আবার একটা বলছেন রতি রাস ও তীব্র ভবিত গোবর্ধনেতে সিংহেতে স্থিত যে কৃষ্ণ তীব্র মানে হচ্ছে কি দুর্নিবার, দুর্নিবার মানে কি তীব্র আসক্তি, তীব্র কাহার প্রতি আস ওটাকে সহজে দমন করা যায় না। দুর্নিবার এমন ইচ্ছা যা তাকে আর কিছুতেই দমিত করা যায় না, হচ্ছে দুর্নিবার। অথবা স্বাভাবিক অনমচ্ছিন্ন রতি কোনদিন তাকে ব্যাচ্ছেদ ইত্যাদি করা যায় না, অনবচ্ছিন্ন রতি রাস কৃষ্ণের সহিত ব্রজঙ্গনা দিগের ন্যায় রাস ক্রীড়া বুঝিতে হইবে। সনাতন গোস্বামী বলছেন ওটা প্রাপ্ত হয়ে যায় যার মধ্যে নারদ ঋষি উদ্ধব ইত্যাদি ব্রহ্মার কল্পনা করতে পারবেন না আর সেখানে তো উপস্থিত হয়ে যায়। সখরসের কথাই দেখি ইনি তো সখা হলেন আর এরা কি হয়ে যাবে আরো উপরে চলে যাবে। নারদ আর উদ্ধব দুজন মিলে পরস্পর বার্তালাপ করছে যে দেখো তাই গোপ কুমারে আমরা যে জিনিসটাকে কল্পনা করতে পারি না আর তাহার সেখানে তাহার লোভ কেন এটা লোভ বলছে আমাদের থেকে উন্নত এদেরকে উপদেশ আমরা কি দিব। উদ্ধব বলছে আমি কি উপদেশ দিব, ঠিক এর যে বস্তুপ্রতি লোভ আছে এর তো সখা দেখছি সখ্য আমার তো ওটা হলো না আমি তো মথুরাতে আর দ্বারকাতেই থেকে গেলাম। নাথ বলছে যে আপনি যদি এই বলেন তাহলে আমি কি বলবো। এই জন্য দেখো যে সাধু সঙ্গে কি রকম মহিমা বেশনার্দন দেখো ওটা বেশনার্দনের একটা অর্থ করছেন বেশনার্দন। বেশন মানে হয় কষ্ট, অর্দন মানে দূর করা। রতি রাস রতিতে রাসেতে যে কৃষ্ণচন্দ্র নৃত্য করেন গোপীরা নৃত্য করে এ হচ্ছে রাসের প্রধান জিনিস। অঙ্গভঙ্গি ইত্যাদি স্বরালাপ স্বরালাপেতেও কষ্ট হয় আর নৃত্যেতে তাহার পায়েতে তাহার একটু পায়েকি হয়ে যায় ক্লান্ত হয়ে যায়। এই কৃষ্ণ যে চরণ যুগল যারা সেবা করেন যে মহৎপুরুষ তাহাদের মহিমা আমি কি বলবো তাহাদের সঙ্গে। এরা কি হবে সংসারের প্রতি যে রতি আছে তো অশেষ প্রকারেতে তা নষ্ট হবেই, আনুষঙ্গিক রূপেতে তার জন্য কোন চেষ্টা করতে হবে না। বল্কি কি হবে, পাদয়োর ব্যসনার্তনঃ পাদপদ্ম যুগলের রাস অর্দন ব্যসনার্তন, কৃষ্ণচন্দ্রের পাদপদ্ম যে ক্লান্ত হয়ে গিয়েছে তার সঙ্গে সঙ্গে আরো লোকের ক্লান্ত হয়েছে, এটি রাসক্রীড়াতে নিত্যই প্রাধান্য, সেই নিত্য প্রাধান্য হেতু পদযুগলের সঞ্চালনে তাদের একটু ক্লান্তি হয়েছে, সেই ক্লান্তির দুঃখ বিঘাতক অথবা যে ক্লান্তি এসেছে তাকে দূর করিয়ে দেয় কি করে দেয়, যে ভক্তি যে রাস ইত্যাদি ওর মধ্যে তাহার রতি করিয়ে দেয়, এমন মহাপুরুষের সময় ওই সময়তে নিত্য ইত্যাদি করতে যে পাদ পদ্মের যে কষ্ট কষ্ট হলো হয় কিন্তু অনুভূতি হয় না, কারণ সেখানে নবীন নবীন প্রেমোৎসব হচ্ছে, অতএব এমন যে রাস তাহাতে ও রতি করিয়ে দেয় মহৎপুরুষের সঙ্গ। এই জন্য তিনি বলছেন অহ নিজন্ম অখিল জন্ম শোভনম কিম জন্ম ভি তদ অপরই অমুসমিন নজ্জদ ঋষিকেশ যশ কৃতাত্মনা মহাত্মনা যহ প্রচুর সৎসমাগম। নিজন্ম নিজন্ম অখিল জন্ম শোভনম, মনুষ্য জন্ম হচ্ছে অখিল জন্মের শোভা স্বরূপ, সব থেকে শ্রেষ্ঠ, এমনকি দেবতাগণের জন্ম অপেক্ষা বেশি এর মহত্ব রয়েছে। অহ নিজন্ম জন্ম শোভনম, 84 লক্ষ যোনির জন্ম, দেবতা থেকে আরম্ভ করে দিয়ে ব্রহ্মা থেকে আরম্ভ করে আর নিচে জলজন্তু ইত্যাদি এসব পর্যন্ত, তার মধ্যে মনুষ্য জন্মই হচ্ছে সমস্ত জন্মের শিরোমণি এবং সকলেরই শোভা। কেন এই জন্মেতেই ঋষিকেশ যিনি কৃষ্ণচন্দ্র তাহার গুণানুবাদ শ্রবণ করতে পারে, বর্ণন করতে পারে, স্মরণ করতে পারে, অন্য জন্মতে হবে না। দেবতা জন্ম যদি দেখা যায় তাহলে সব থেকে মনুষ্য থেকেও শ্রেষ্ঠ, কিন্তু দেবতা জন্মের কি প্রয়োজন, যেখানে মহৎগণের সঙ্গ হবে না, এই মহৎগণের সঙ্গে এই পৃথিবীতেই সম্ভব ভূমণ্ডলেতেই, আর ওর মধ্যে বিশেষ করে কোন জায়গাতে, বৃন্দাবন শ্রী নদীপ ধাম এবং জগন্নাথ ক্ষেত্র, এই তিনটাই বেশি সম্ভাবনা। বিশেষ করে কেন এখানেতে, এরা ভূমণ্ডলকে পবিত্র করবার জন্য ভ্রমণ করেন, কোনো কাজ নাই তবে যান পর ঘর, কোনো কার্য নাই তথাপি ভূমণ্ডলকে পবিত্র করবার জন্য তীর্থে তীর্থত্ব প্রদান করবার জন্য সেখানে তিনি ভ্রমণ করে। ওখানে বিষয়ীরা আছে দেবতারা, ওদের হরিকথার কোন প্রয়োজন নাই, ভগবত সেবার কোন প্রয়োজন মনে করে না, ওর মধ্যে ডুবে থাকে আসক্তি হরিকথা, যারি মহৎপুরুষও যায় অবজ্ঞা করবে, যেরকম বৃহস্পতিকে অবজ্ঞা করেছেন ইন্দ্র, নারদ ইত্যাদি কেউ বেশি মহত্ব দেন না, প্রভু আমার যাতে রাজ্য রক্ষা হয় এইরকম হয় আপনি আশীর্বাদ করুন, ভগবত ভক্তি হোক কোনদিন এটা শোনা যায়, বৃত্তাসুরের যা হলো ইন্দ্রে তা হয়। এই জন্য বলছে যে সে দেবতার জন্ম পেয়ে কি লাভ, আরেক জায়গাতে বলছেন অনন্ত কথা রসস্য, দেবতার জন্ম লাভ করে কি লাভ, ব্রহ্মার ব্রহ্ম জন্ম কিম অনন্ত কথা রসস্য, ব্রহ্মার জন্ম লেবে কি করব আমরা, সেখানে তো সবসময় সংসারের মধ্যে কৃষ্ণের প্রতি অত্যন্ত আসক্তি এম ওই সবগুলি নাই, এই জন্য আমার প্রয়োজন নাই, ব্রহ্ম জন্ম ব্রাহ্মণ জন্ম লাভে আমি কি করব, কোন প্রয়োজন নেই। যেখানে অনন্ত কথা রহস্য নাই, অনন্তের যে কথা তার মধ্যে যে রস আছে ও তো সপ্ত নাই, এই জন্য এইসব বলি নিয়ে কি করব। এই জন্য বলছেন হে ব্রহ্মণ, মনুষ্য জন্ম সমস্ত জন্মের অপেক্ষা শ্রেষ্ঠ, কারণ অখিল জন্মের শোভা স্বরূপ মনুষ্য জন্মই ভগবত ভক্তি বিস্তারক। মনুষ্য জন্ম ছাড়া আর ভক্তি বিস্তার হবে, হৃদয়ের মধ্যে ভক্তি আসবে না। অতএব সকল জন্মের শ্রেষ্ঠ স্থানীয় দেবতা জন্মই বা কি প্রয়োজন, সেখানে ভক্তির কোনো কথা নাই, সেখানে কোনো নূতন করে সাধনও হবে না দেব জন্ম। এবং মনুষ্য ছাড়া অন্য কোনো জনিতেও কোনো সাধন হবে না, যেহেতু মহৎ গণ প্রায়শ তীর্থ পাওনের নিমিত্ত ধারাতলে বিচরণ করিয়া তাকে ওইখানেতে দেখা যায়। আমাদের রূপ সনাতন ইত্যাদি কোনদিন দেবসভাতে ওখানেতে গিয়েছে কি? মহাপ্রভুর কোনদিন ওখানে জন্ম ইত্যাদি হবে না কৃষ্ণের হবে কি রামচন্দ্রের হবে? তারা নারদকে বসিয়ে দিয়ে কিছু হরিকথা শুনবে তাও না। ভক্তিবিনোদ ঠাকুরকে নিয়ে গিয়েছিল একসভা শঙ্কা দূর করবার জন্য, সুদূরাচার এইটাকে দূর করবার জন্য দিয়ে বলে যে রাত্রে আমি ওখানে থাকব না, আমি রাত্রেতে আমি এই এইখানে থাকব, রাত্রে থাকলে গড়বড় হয়ে যাবে, এই যেন দিনবেলা যে দিনবেলা তিনি ফিরে জীব গোস্বামী মতন। আচ্ছা, নিষ্কেশে যশেতে যাহাদের চিত্ত নাই ওই রকম ভাবে ব্রহ্মার জন্ম হয়ে আমার কি প্রয়োজন? এই জন্য ঋষিকেশে যশেতে চিত্ত তাহাদের সব সময় ভরপুর অনর্গল, সেখান থেকে হরিকথা হচ্ছে বীর্যবতী আমার সেই মহৎপুরুষের সঙ্গ আমার প্রয়োজন। অথবা যারা কীর্তনীতির দ্বারা ঋষিকেশের যশেতে আত্মসমর্পণ করেছেন তাদৃশ মহৎগণের প্রচুর রূপে যেখানেতে সমসমাগম নাই, বৈকুণ্ঠ জগতে হলেও আমার প্রয়োজন নেই। তবে উচ্চ উক্ত দেবতাদি জন্ম বৃথা হয়ে যায়। প্রসঙ্গ ক্রমেতে বলি, তোমরা হয়তো সুন্দরানন্দ বিদ্যা বিনোদের ওই তিনটি বই আছে না, অচিন্ত ভেদাভেদ, গৌড়ীয় কণ্ঠহার, গৌড়ীয় আর ইতিহাস, তিনটা আছে দেখেছ তোমরা? গুরুদের যাহাদের সঙ্গ হয় নাই না, কোথায় যে মন্দ তিনি লিখেছেন এটা কেউ ধরতে পারবে না। কোটি কোটি লোক পথভ্রষ্ট হচ্ছে ওই বইগুলি পড়ে, আমার ভয় আছে যে তোমরাও সব পড়ে দিয়ে পথভ্রষ্ট না হয়ে যাক। এই জন্য একটা প্রসঙ্গ ক্রমেতে এটা বলছি, এই প্রসঙ্গ ছেড়ে তোমরা অচিন্ত ভেদাভেদ গ্রন্থ আছে না, তার মধ্যে প্রথম তা তোমরা দেখবে, তিনি বলছেন যে বদন্তি তত্ত্ব বিজস তত্ত্বম যদি জ্ঞানম অদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দতে খুব মনোযোগ সহকারে শুনবে। তিনি বলছেন যে ভাগবতের প্রতিপাদ্য বস্তু হচ্ছে অদ্বয় জ্ঞান পরতত্ত্ব, এটা ভুল আছে? ভুল আছে কি ঠিক আছে? ভুল আছে কি বলো, কি বলো? দেখো এখন বলো যে সে কি বিচার আছে, বদন্তি এটা তো ভাগবতের কথা, বদন্তি তত্ত্ববিদ তত্ত্ববিদ যাহারা আছে অদ্বৈ জ্ঞানকেই পরতত্ত্ব বলেন, এটা তো কোনো ভুল নাই না। এটাকে ব্রহ্ম কেউ দেখছে, কেউ পরমাত্মা রূপে দেখছে, আর কেউ এতে তো কোনো ভুল নাই। তাহলে সুন্দরানন্দে এই সব বইতে প্রতিপাদ্য বস্তু রূপে ধারণ লিখছে, তাতে দোষ কোথায়? তার মধ্যে বিষ আছে ভরা, প্রগাঢ় ভারতের সাধু সঙ্গ মহৎপুরুষের যদি কৃপা না হয় তাহলে এইসব গুলি বুঝে উঠা মুশকিল, তখন তাহাদেরই উচ্ছিষ্ট আমরা জন্মন করব। গুরুদেবের তোমরা অচিন্ত ভেদাভেদ এই যে প্রবন্ধগুলি ওইটা যদি ভালো করে পড়ো আর বুঝে পড়ো তাহলে কিছু কিছু অনুধাবন করবো, অন্যথা অনুধাবন করবার শক্তি হবে। ভগবান অদ্বৈত জ্ঞান, এটা ভাগবত বলছে। অদ্বৈত জ্ঞান মানে কি? নদ্বয় ইতি অদ্বয়। ভগবান ছাড়া আর জগতে জগতে জীব জড় জগৎ কিছুই নাই, ভগবানই হচ্ছেন মূল। ভগবানের শক্তিতে জড় জগৎ হয়েছে, ভগবানের শক্তিতে এই তটস্থ মানে জীব হয়েছে, আর ভগবানের শক্তিতে পর জগৎ হয়েছে, এটা তো কোনো ভুল নাই। এই জন্য ভগবানকে বলা হয় অদ্বিতীয় অথবা অসম্বর্ধ, আর আর একটা কি অসাম্য অতিশয় ন সাম্য অতিশয় কৃষ্ণ থেকে, কৃষ্ণ বরাবর ওকে না উপরে তো কথাই বাকি। এই জন্য তাকে অসাম্য অতিশয় অথবা অসমর্ধ ন সম এবং ঊর্ধ্ব, কৃষ্ণের বরাবরও কেউ নাই আর কৃষ্ণের থেকে বড় কি হবে? তাহলে এই জগৎ কৃষ্ণ ছাড়া হতে পারে না। এই জন্য জীব জড় আর চেতন জগৎ যা কিছু আছে কৃষ্ণেই থেকেই হয়েছে, এই জন্য অদ্বয় বলা যায় না। কিন্তু অদ্বয় বললে ভাগবতের এইটি যদি তাৎপর্য হয় যে কৃষ্ণ হচ্ছেন অদ্বয় জ্ঞান তত্ত্ব, কি অর্থেতে? একটা আছে ভেদ একটা অভেদ, বলছেন যে সে সর্বাম খলিদম ব্রহ্ম, এটা সত্য না মিথ্যা? কি বলতো? সর্বাম খলিদম ব্রহ্ম, এটা সত্য হলো না মিথ্যা? এটা কি বলতো তুমি? তুমি যা বলবো গড়বড় হয়ে যাবে, তুমি যা বলবো গড়বড় হবে। যদি বলো যে সে সত্য তাহলে মিথ্যা, আর যদি মিথ্যা বলো তাহলে তো তা আছেই। সর্বং খলিদম ব্রহ্ম,
ব্রহ্ম আছেন কিন্তু এইগুলি ব্রহ্ম
না, তো আমরা শব্দ অর্থ নিয়ে চলি এখন। এই জায়গায় বুঝাইবার জন্য বলছেন, এই জন্য গুরু মহারাজের ওইটা যদি পড়ো তোমরা ভালোভাবে যদি পড়ো তাহলে এদের বদমাশি আর নাস্তিকতার ধারা পড়বে, তখন এদের বই ছুব না, যদি ছুব তাহলে খণ্ডন করবার জন্য, আনাই তো ওদের পদলেহন করতে বাধ্য। আচ্ছা, উপর থেকে মনে হচ্ছে যে কিরকম সুন্দর ভাগবতের কথা, গীতার শ্লোক দিয়ে বেদান্ত সব দিয়ে আর সকলি কথাগুলি পুষ্ট করছে, কিন্তু অত বদমাস চতুর যে প্রভুপাদের বিচারকে খণ্ডন করতে পারে, তাহলে কিরকম হয় হবে? বলছেন বুঝা বদন্তি তত্ত্ববিদস্তত্ত্বম যদি জ্ঞানম অদ্বয়ম। অদ্বয় মানে এটা বুঝে যাও না যে সর্বম খলিতম ব্রহ্ম, বেদেতে দু রকমের কথা আছে, সর্বম খলিতম ব্রহ্ম প্রজ্ঞানম ব্রহ্ম আর কি তত্ত্বম তত্ত্বম, তুমিও সেই, এই অর্থ শঙ্করাচার্য দেখাচ্ছে। আরেক দিকে আছে কি একো বহুশ্যাম স অক্ষত, কি ইচ্ছা করলেন এই জগৎ হোক, আবার কি নিত্য নিত্যানাম চেতনশ্চেতনানাম, নিত্যের মধ্যেও পরম নিত্য আবার চেতনের মধ্যে তিনি পরমচেতন, তিনি হচ্ছেন পরব্রহ্ম পরম পরমাত্মা স্বয়ং ভগবান না। এখন দু রকমের শাস্ত্রে কথা দেখছে, দৌ সপার্ণা সায়ুজা সখায়ু, এক সখাতে দুজন, একটি সাক্ষী আর একটি ফলভোক্তা, ফলভোক্তা হচ্ছে জীব আর সাক্ষী কর্ম ফলদাতা হচ্ছেন পরমাত্মা, তাহলে দুটা এক হবে না। যাহাকে জানলে তদ্রূপ হয়ে যাওয়া যায়, তাহার সমান হয়ে যাওয়া যায়, সমান মানে না তার অনুগত তাহার ভক্তিমান হওয়া যায়, তিনি আর ব্রহ্ম যিনি আছেন, যিনি অপর কেউ ব্রহ্ম মানে ব্রহ্ণতি চ যিনি অপর কেউ বাড়িয়ে দিতে পারেন, কিসে ভক্তি প্রদান করে দিয়ে তাহাকে বাড়িয়ে দিতে পারেন, তিনি হচ্ছেন ব্রহ্ম। জীবটা করতে পারে না, জীব জগতের সৃষ্টি করতে পারে না। ইতরেশাম, অন্য লোক সৃষ্টি করতে, সৃষ্টিকর্তা কে? উনি, উনার অংশের 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 কলা বিকলা ওরাই সৃষ্টি করে, কোন জীব তত্ত্ব করতে পারে না। অতএব যে বেদেতে লেখা আছে সর্বম খলু ইদম ব্রহ্ম, আবার চেতনশ্চেতনা নাম এই ভেদ আছে অভেদ আছে, কিন্তু অবিতর্ক্য তাকে মনুষ্য মেধা দ্বারা জানতে পারা যায় না। গুরু পরম্পরাগত যে বেদ শাস্ত্র ইত্যাদি তাদের উপদেশ অত দ্বারা তাকে এটা বুঝতে পারে, এটা হচ্ছে চৈতন্য মহাপ্রভুর কথা না। দুটাকে সামঞ্জস্য করে, ওটা ভুল নয়, এটা ভুল নয়, ওটা মিথ্যা নেই, ওটা মিথ্যা নেই, দুটাই ঠিক, অতএব কোন জায়গাতে কোনটা নিতে হবে এইটা বুদ্ধি সামঞ্জস্য করতে হবে। ব্যাসদেব ব্রহ্মসূত্রেতে এইগুলিকে সামঞ্জস্য করবে। অতএব ভাগবতের সিদ্ধান্তটা কি? অদ্বৈ জ্ঞান পরতত্ত্ব কৃষ্ণ, এইটাই তার সিদ্ধান্ত, না অচিন্ত ভেদাভেদ তার সিদ্ধান্ত? কোনটা? চৈতন্য মহাপ্রভু অচিন্ত ভেদাভেদ কোথা থেকে নিয়ে আসলেন? ভাগবত থেকে, বেদ থেকে, উপনিষদ থেকে নিয়ে আসলেন, না মন গঠনতে যারা আছে তারা বলছে কি অভেদ আছে সত্য, আর ভেদটা হচ্ছে ব্যবহার। এটা শঙ্করাচার্যের মত। এখন চৈতন্য মহাপ্রভু কি করলেন? তিনি সন্ন্যাস কোথায় নিলেন? কি? মায়াবাদী নিকটে। মাধবেন্দ্র পরিপাত কোথায় সন্ন্যাস নিলেন? বৈষ্ণব নহে তাকে ধরে নিলেন। সন্ন্যাস কোথা থেকে নিলেন? অদ্বৈতবাদীদের কাছে। মধ্বাচার্য কোথা থেকে নিলেন? অদ্বৈতবাদী থেকে। তা আমাদের পূর্বে থেকেই অদ্বৈতবাদীর মধ্যে আমরা বিশেষ, এইটা সুন্দরানন্দের এটা হচ্ছে তর্ক, কুট তর্ক বলছে যে আমাদের প্রারম্ভ থেকেই অদ্বৈতবাদীর নিকটে আমরা বেশি আছি, ভেদবাদীর নিকটেতে আমরা দূর আছি। কিন্তু ভক্তিবিনোদ ঠাকুর বলছেন কি, আমাদের জীব গোস্বামী বলছেন ভেদ অভেদ হলেও ভেদটা প্রতীতি আছে, অভেদের কোন প্রতীতি নাই, এই জন্য ভেদটাই প্রধান, এই জন্য সেব্য সেবক ভাবটা থাকতে পারে, অন্যথা সেব্য অসেবক ভাব কিছুতে থাকতে পারে না। যদি অভেদই হয়ে গেলে তাহলে সেব্য সেবক কোথা থাকলো, ভক্তি কোথা থাকবে, আর ভাগতেই বা কোথা থাকবে? ভাগবত চুরমার হয়ে ধ্বংস হয়ে যাবে। এটা তো সেব্য সেবক ভাবের উপর প্রতিষ্ঠিত শ্রীমৎ ভাগবত অথবা শাস্ত্র বেদান্ত যা কিছু, বেদান্তের মধ্যে বলছেন না কি আরাধনা
সংরাধনে
অপিসংরাধনে, ভগবানকে যে পাওয়া যাবে কি রকম হতে, অপিসংরাধনে প্রত্যক্ষ অনুমান অভ্যাস কি পুনর পুনর আবৃত্তি দ্বারা, অনাবৃত্তি শব্দাত, অনাবৃত্তি শব্দাত ইত্যাদি দ্বারা তিনি বলছেন, ওই একই কথা বলছেন। অতএব সুন্দরানন্দের তর্ক হচ্ছে যে আমাদের সম্প্রদায় হচ্ছে কোথায়? ওই অদ্বৈ জ্ঞান মানে দুইটি নয় একটাই, ওই শঙ্করাচার্যের নিকটে আমরা, শঙ্করাচার্য থেকেই মধ্বাচার্য, তারপরে মাধবেন্দ্র পরিপাত, আর তার থেকে ঈশ্বর পরিপাত, এবং চৈতন্য মহাপুরুষ স্বয়ং এনার কাছে, অদ্বৈতবাদী কাছে। কেন? আমরা তাদের নিকটে আছি। আর এই যে ভেদ যারা, মধ্বাচার্য কি বলছেন, ভগবানের মধ্যে জীবের মধ্যে ভেদ, জীবে জীবে ভেদ, জীবে জড়ে ভেদ, জড়ে জড়ে ভেদ, আর জড়ে ঈশ্বরে ভেদ, এই পাঁচটি নিত্য ভেদ স্বীকার করছেন, তাহলে এটা ভেদবাদী হয়ে যাও। আমরা ভেদবাদী না, আমরা হচ্ছি অভেদবাদী। ওইটাকে অদ্বয়ার্থে গুরু মহারাজ বলছেন কি, আমাদের শাস্ত্র বলছে অদ্বয় মানে অদ্বিতীয়, ও অদ্বিতীয় অর্থ লেয় না বেটা, ওটা লেয় না। আর ওই হরিদাস দাস আর একটি চৈতন্য চৈতামৃতে যে লিখেছে রাধাগুলি, বেটা রাখুন ওঠালে না। এমনকি বলদেব বিদ্যাভূষণকে সম্প্রদায় থেকে বাদ দিল, এই পয়েন্টে এটি বাদ দিল, এমন সেটি নাস্তিক তাহারা। এই জন্য গুরু মহারাজ ত্রিশূল বলে ওটাতে লিখলেন। আমরা অদ্বৈতবাদীদের নিকটে নাই, তা থেকে বহু দূরে। মহাপ্রভু তাকে কত অবর্জনা ইত্যাদি করে দিয়ে প্রবনাকে সাধম ভট্টাচার্যকে আর প্রকাশানন্দ সহ দুজনকে পদদলিত করলেন এবং অচিন্তা ভেদ ভেদাভেদ বাদ প্রতিষ্ঠিত করলেন। ওরা অচিন্তা ভেদাভেদ মানে না বেটারা, এই তিনজনই মহাপ্রভুর কথা। তারা বলছে যে সে অদ্বৈত জ্ঞান। আর ওরা প্রমাণ করতে চায় যে মহাপ্রভু সম্প্রদায়ের হচ্ছেন মুখ্য প্রবর্তক, এই মাত্র একটাই এই জন্য ওরা মহাপ্রভুকে স্বতন্ত্র ভাবে সম্প্রদায়ের প্রবর্তক। আর আমরা বলছি কি মহাপ্রভু আমরা ভক্তি প্রণব ঠাকুর ইত্যাদি কি পূর্ব থেকে জীব গোস্বামী থেকে যে আমাদের সম্প্রদায়ের ব্রহ্মা থেকে আরম্ভ করে তারপরে কলিযুগেতে মধ্বাচার্য, এই বিবাদের জন্য তারা মহাপ্রভুকে প্রতিষ্ঠিত করবার জন্য সহস্রা কি সম্প্রদায়ের সহস্রা অধিদৈব সহস্র সহস্র সম্প্রদায়ের তিনি মূল প্রবর্তক। এটা তো ভক্তের কার্য, এটা তো শক্তিমানের কার্য নয়, কৃষ্ণের কার্য নয়, রামচন্দ্রের কার্য নয়, মহাপ্রভুর কার্য নয়, এটা তো তাহার সাধারণ উচ্চ ভক্ত ব্রহ্মা তারপরে সনত সনত সনন্দন কুমার আর এই নিম্বার কি নিম্বাদিতে এরাই সবগুলি কার্য করবে, এটা ভগবানের কি দরকার, উনি তো এর থেকে বহু উপরে। এই জন্য এই সব কারণেতে কি মাথাতে ঢুকলো মহাপ্রভুর বিরোধিতা করতে লাগলো আর এইসবই করতে লাগলো। এই জন্য ওদের তিনটি ওই যে বইটা একবার অসাব্য এবং অপাঠ্য।
অনেকে প্রশ্ন তোলেন যে নির্বিশেষ ব্রহ্মবাদীদের কাছ থেকে মধ্বাচার্য বলুন আর মহাপ্রভু বলুন,
এর কারণ দিয়েছেন যে মধ্বাচার্য সময়তে ওই সময়তে ত্রিদণ্ডের প্রচলন সব ছিল না, এই জন্য। তাছাড়া তার গুরু যে ছিলেন একদণ্ডী তাহাকে তিনি পরাস্ত করে দিয়ে আর তারপরে তাহাকে মন্ত্র দিয়ে তা পাচ্ছেন, এই জন্য এইসব কারণ। মহাপ্রভুর দেহের কোন সুদবুধ নাই, তিনি দীক্ষা নিলেন ঈশ্বর পরিবার, তাহার বিচার সবগুলি গ্রহণ করলেন, অদ্বৈতবাদের একটু কোন অপর্যন্ত গ্রহণ করেন, আর শেষ পর্যন্ত এখানে কাটবাতে তাকে মন্ত্র দিয়ে বৈষ্ণব করে দিয়ে আর তারপর তিনি তার কার্তিকে সন্ন্যাস। এইসবগুলি তো অদ্ভুত কার্য, যদি না হতো তাহলে তো প্রকাশানন্দ সরস্বতী আর সার্বম ভট্টাচার্যের নিকট তাহার বিচার গ্রহণ করলেন। হ্যাঁ উনিও তাই করেন, উনি করলেন কেন, উনার কারণ একটা বিশেষ আছে, গুরু মহারাজের মুখে শোনা, এটা কোথাও কোন গ্রন্থেতে উনি লিখেছেন কিনা আমি জানি না, কিন্তু উনার মুখেতে শোনা। মাধবেন্দ্র পরিপাদ মধ্বাচার্যের উত্তরাড়ি শাখার তিনি গুরু কাছে থেকে হরিনাম এবং দীক্ষিত ছিলেন, তার প্রধান গদি ছিল গয়াতে। উত্তরাড়ি মানে বলে মধ্বাচার্যের উড়ুপিতে মূল মঠ যেখানে আছে সেখানেতে দধিমন্থন করা কৃষ্ণ ওখানেতে বাসুদেব কৃষ্ণের প্রতিষ্ঠা আছে, তাহার চার দিকেতে চার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারটি তাহাদের শিষ্য ওখানে থাকে, ওখানে মঠ করে দিয়েছেন চারটি, ওদের নাম সবগুলি আছে তেলুগু ভাষাতে। আর একটি সম্প্রদায় করলেন উত্তরাডি, উত্তরাডি মানে উত্তর ভারতে তাহাদের ইটা শাখা তারা প্রচার করবে, ওইখানে হরিনাম দীক্ষা দিবে, যেরকম ইংরেজদের দেখছে না তাদের জোন এরিয়া সব বিভাগ আছে, অমুক এরিয়াতে এই দীক্ষা দিবে, অমুক এরিয়াতে সে দীক্ষা দিবে, অমুক এরিয়াতে দীক্ষা দিবে সে, অমুক এরিয়াতে দীক্ষা দিবে, ওই রকম হতে ওদের ওই চারটি ছিল। তার মধ্যে পঞ্চম যে সম্প্রদায় ছিল মানে ওদের বিভাগ ওটাকে বলে উত্তরাড়ি, উত্তরাড়ির প্রধান গাদি ছিল গয়াতে এবং গয়ার গাদিতে ইনি হরিনাম দীক্ষিত ছিলেন, কিন্তু ইনার বিশেষ একটা ভাব ছিল শ্রীমদ ভাগবত ইত্যাদিতে এবং ভক্তিতে, বিশেষ করে বিপরলম্ব ভক্তিতে তাহার বিশেষ রুচি ছিল। এখন তিনি ওরা সব কি করে উত্তরীয় ভাষ, উত্তর ভারতের কোন লোককে বাংলা থেকে আরম্ভ করে আর ওই দিকে গুজরাট ইত্যাদি থেকে, এর মধ্যে কোন লোককে তারা বৈষ্ণব বলে জ্ঞান করত না, আর ওদেরকে সন্ন্যাস দিত না মধ্য সম্প্রদায়। এখন দেখলেন যে সে বেটার হচ্ছে, সন্ন্যাস দিচ্ছে না, তখন কি করলেন যে সে অদ্বৈতবাদী কোন সম্প্রদায় সন্ন্যাসী, আর তার কাছ থেকে তিনি সন্ন্যাসটা গ্রহণ করেন, সন্ন্যাস গ্রহণ করে দিয়ে তারপরে হে দেব দৈত ইত্যাদি শ্লোক, ওই দীন দয়া প্রণাথ ইত্যাদি সকল প্রচার করলেন, ওই কারণে তো করলেন। আর নচে তিনি যদি ওরা সন্ন্যাস দিত তাহলে করতেন না। তারপরে মহাপ্রভু তাহাকে গ্রহণ করলেন, পুণ্ডরীক বিদ্যানিধি, অদ্বৈত আচার্য ইত্যাদি যত সব নিত্যানন্দ প্রভু সব ওই গ্রহণ করলেন। অতএব এই সবগুলি গুড় যে উদ্দেশ্য আছে, এই সবগুলি যে সিদ্ধান্ত আছে আমাদেরকে জেনে তারপর আজকে এই পর্যন্ত বঞ্চাকল্প পরিধর্ষ কৃপা
যতকিং করিস বৌষা ফলুকাকুবান নিত্যম পরস্য পুরুষস্য শিখণ্ডমোদে
বৃহদ্ভগবতামৃতম দ্বিতীয় দ্বিতীয় বিভাগ সপ্তম অধ্যায়। গতকাল আমরা পুণ্যাবত ব্রজ ভোজ দৈনলিঙ্গ গুড়া পুরাণ পুরুষো বনচিত্র মাল্য গা পানয়ন সহবল কণয়ন শেণু বিকিড়ি আঞ্চিত দরিদ্রমার্চিতাঙ্গ। কালকে এই সব শ্লোক আমরা কিছু কিছু অনুশীলন করেছি সনাতন গোস্বামী টিকার অনুসারে। কিসের জন্য এই সব শ্লোক? এটা হচ্ছে চৈতন্য মহাপ্রভু অনর্পিত চরিং ছিরাত শ্লোকের মধ্যে যে কৃষ্ণ প্রেম দেবার জন্য এসেছিলেন তার সেই পট ভূমিকা। কিরকম তারা নাম করবে, কিরকম হয়তো কথা শ্রবণ করবে, কিরকম হয় তারা স্মরণ করবে, কিরকম বন্দনা করবে, ওই রুচি জাগ্রত করবার জন্য। এটা কাহাদের রুচি হবে? প্রথমে উপদেশ আমৃতের প্রথম শ্লোক, বাচো বেগম মনসা ক্রোধ বেগম জিহ্বা বেগো তরপস্থ বেগম এতান বেগান য বিষহেত ধীর সর্বম অপমাম পৃথিবী সশিষ্য। বাকবেগ, মনবেগ, ক্রোধবেগ, জিহ্বাবেগ, উদরবেগ, উপস্থবেগ প্রথমে সহ্য করবে, এইগুলিকে কন্ট্রোল করবে। শুধু কন্ট্রোল করলেই হবে না, অত্যাহার প্রয়াসস্য প্রজল্প নিয়মাগ্রহ জনসঙ্গ লৌলঞ্চ সর্ববিধ ভক্তি বিনশ্য। এই যে প্রাতিকূল্য ভাবেতে যে সমস্তগুলি আছে, ভক্তির বিরোধী অঙ্গগুলি, এইগুলিকে সর্বতোভাবেতে প্রত্যাহ করবে। তারপরে এগুলি করলেও হবে না, এগুলি গৌণ জিনিস দুটাই। কিসের জন্য? থালাটা মাজা মাজা হয়, গ্লাসটা মাজতে হয়, কিসের জন্য? যদি খাবার না যদি তার মধ্যে দিবার না খাই তাহলে থালা আর গ্লাস এইসব মানবার কোন প্রয়োজন আছে? এই জন্য কোন উদ্দেশ্য করে দিয়ে যে এর মধ্যে থেকে আমরা প্রসাদ ইত্যাদি গ্রহণ করে আমার জীবন নির্ভর থাকবে, এই জন্য থালা ঘটি এইগুলি মাজবার প্রয়োজন আছে। থালা ঘটিরও ওই জন্য প্রয়োজন, যে অঞ্জলি জন্য পান করছে, হাতের উপর রেখে খাচ্ছে, তাহাদের থালা বাটি ঘটি এ কি প্রয়োজন? সুখদেব গোস্বামীর এইসবগুলি দরকার ছিল? এই জন্য এই সবগুলি দুটাই জিনিস হচ্ছে গৌণ কিন্তু অত্যন্ত আবশ্যক, এইগুলিকে সারাইতে হবে, এইগুলি আমাদের প্রচেষ্টা। আর এগুলি আমাদের প্রচেষ্টাতে হবে না, এগুলি হবে বৈষ্ণবগণের নিকটেতে হরি কথা শুনে তাহার আনুগত্যেতে এগুলি হবে। নিজে হাজার চেষ্টা করবে আরো বাড়তে চলে যাবে। এই জন্য হরি কথা মাধ্যমেতে গুরু বৈষ্ণবের আনুগত্যেতে এইসবগুলি সহজে ভাবে দূর হবে, হাজার চেষ্টা করলেও হবে না। কামকে যত ভাবে দূর করবার, দমন করবার চেষ্টা করব, কাম আরো উত্তঙ্গ ভাবতে বেড়ে যাবে। আর সাধু সঙ্গেতে এইসবগুলি নিজে থেকে সহজ ভাবতে কন্ট্রোল হবে। তা বলছে যে সে ওটা ওটা গৌণ, তারপরে কি উৎসাহ, নিশ্চয়া, ধৈর্যা, তৎকর্ম প্রবর্তনা, তারপরে সঙ্গ ত্যাগা, শতবৃত্তি, সর্বভক্তি প্রসিদ্ধ, উৎসাহ। উৎসাহ কখন হবে? যখন খেলাতে এক পার্টি আর দু পার্টি একবার বরাবর একবারে কন্টেস্ট চলছে, তখন জিতবার জন্য উঠে পড়ে উৎসাহ করলো। কিন্তু জানে যে আমি হারবো নিশ্চিত, তাহলে উৎসাহ আসবে কি? আসতে পারে। এই জন্য ভক্তির দিকে লক্ষ্য করে, ভক্তি আমি অবশ্যই পাব, অবশ্য পাব, আশা বন্ধ নিশ্চিত পাব, তখন উৎসাহ। কখন পাব? এই জন্য উৎকণ্ঠা থাকবে, এই জন্য উৎসাহ নিশ্চয়। আমি পাবই না, ভক্তি বহু দূর, ভগবান বহু দূর, ধামের কৃপা আমাদের উপর কখনো হবে না, আমাদের এই নাম কিছুই হচ্ছে না, এই ধারণা করে যদি বসে যাই তাহলে আর কোনদিন ভক্তি হবে? হতে পারে। এর জন্য উৎসাহ, নিশ্চিত আমি পাব, এই রকম নিয়ে উৎসাহ, নিশ্চয়া, নিশ্চিত রূপে আমি পাব। কেবল বিলম্ব কেন হচ্ছে? এই জন্য উৎকণ্ঠা, উৎসাহ, নিশ্চয়া, ধৈর্যা, তৎ কর্ম প্রবর্তনা, যাতে ওনাকে পাওয়া যাবে ওই সবগুলি ক্রিয়াগুলি অনুষ্ঠান করব। প্রবর্তনা শতবৃত্তি সঙ্গ ত্যাগাত, অসৎসঙ্গ প্রত্যাগ করব। অসৎসঙ্গ বৈষ্ণব আচার, স্ত্রী সঙ্গী, এই দুটি, এই দুটিকে সর্বতোভাবে প্রত্যাগ করব। এর মধ্যে যদি রস পায় তাহলে গেল। যারা পরমার্থের ইচ্ছা করেন তারা এই দুটাকে সর্বতোভাবে প্রত্যাগ করবে, সর্বতোভাবে। এর যদি গন্ধ থাকে, এই গন্ধটা বেশি হয়ে যায়, তাকে একেবারে রসাতলে নিয়ে চলে যাবে। এই জন্য তাদের সঙ্গে হাসি ঠাট্টা দিলগি একসঙ্গে বসে বেশ রসালু ভাব, এইসবগুলি তাদেরকে অনুগ্রহ করব, এইসব জল ভাব। তাহলে শতবৃত্তি সঙ্গ ত্যাগাত, শতবৃত্তি, আমাদের পূর্ব পূর্ব মহাজনগণ যে বৃত্তি অবলম্বন করে, জীবিকা নির্বাহ করে দিয়ে ভজন করেছেন, ওই বৃত্তি অবলম্বন করব। আমরা একটি কল কারখানা করেনি, বেশ যোগ্য লোক এসেছে, অমুক কাজ করেনি, আর তারপরে ভজন করব, এসব রূপ সনাতন রঘুনাথ দাস গোস্বামী, এদিকে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, শিল ভক্তিবিনোদ ঠাকুর, গুরুপাদ পদ্ম, এইসব যে বৃত্তি অবলম্বন করে জীবিকা নির্বাহ করে ভজন করেছেন, আমরা সেই রকম হতে চলব। শতবৃত্তি সর্বভক্তি প্রসিদ্ধ। তারপরে সঙ্গ কি রকম হয়ে করবো? দদাতি প্রতিগৃহণাতি গোস্যম্মা খ্যাতি পৃচ্ছতি ভুংতে ভোজতে চৈব সর্ববিধ প্রতিলক্ষণ। ওই সকালবেলা যে আমি পাঠ করছিলাম, অধিয়া মানে অজ্ঞানপূর্বক যদি বিষয়ীদের সঙ্গ হয় তাহলে তাহাদের সঙ্গগুলি যে গুণগুলি দুর্গুণগুলি সব আমাদের মধ্যে আসবে। ওই রকম অজ্ঞান ভাবেতেও যদি সাধু সঙ্গ যদি হয়ে যায় তাহলে তাহার গুণগুলি ভগবত ভজনের ভাবগুলি আমাদের হৃদয়ে চলে আসবে। এই জন্য সঙ্গ করতে হয় তো সাধু গণের করতে, সাধু গণের মধ্যে যদি মহৎ গণের যদি সঙ্গ হয়, কৃষ্ণ ভক্তি রসভাবিতা মতি প্রিয়তাম কুতোপি যদি লভ্যতে লৌল্যমপি মুগুল্যমে কলম জন্ম কোটি সুকৃতি ন লভ্যতে। সাধু সঙ্গ দ্বারা ভক্তি হয়, কিন্তু সাধু সঙ্গ কিসে হবে, সুকৃতির উপর নির্ভর করছে। সাধু সঙ্গে থাকলেও তার সঙ্গ হবে না, তাহার প্রতি যদি শ্রদ্ধা হয় তাহলে তার সঙ্গ হবে। এই যেন সেই রকম ভাবে শ্রদ্ধা রেখে দিয়ে সাধু সঙ্গ করে, সাধু সঙ্গতে নিরন্তর হরি কথা হবে, ওই সব বলি শ্রবণ করে, ক্রমে ক্রমে সাধন ভক্তি ভাব ভক্তি প্রেমা ভক্তি ইত্যাদি দিকে অগ্রসর হবে। যদি সাধু সঙ্গ করবে তাহলে কি করবে, কৃষ্ণাময়ী কুটা এক কৃষ্ণ নাম করে, তাকে মনে মনে আদর করবে, কৃষ্ণে তেজস্য গ্রীণ তং মনসা দ্রিয়েত দীক্ষাস্তি চেত প্রণত ভীষ্য ভজন্তমীশম শুশ্রূষা ভজন বিজ্ঞমন অন্যমন্য নিন্দা দিশুন্য হৃদমিপ্সতি সঙ্গলব্ধ। কৃষ্ণে তেজস্য গ্রীণ তং মনসা দ্রিয়েত, যদি কোন ব্যক্তি কৃষ্ণ কৃষ্ণ ইতি একবারও যদি করে তাহলে মনে মনে আদর করে। যদি আমার গুরু ভাই না হয় আর কৃষ্ণ কৃষ্ণ কি নিরন্তর কৃষ্ণ নাম করে, তাহাকে আদর করবো কিনা? যদি আমাদের সম্প্রদায়ের মধ্যেও যদি না হয়, সম্প্রদায়ের বাহিরেও যদি হয়, কৃষ্ণ কৃষ্ণ করছে, তাকে আদর করবো কিনা? করবো, করা উচিত, এইটা বিধি, অবশ্য করবে। এখানে এই সবগুলি গণ্ডির কোন কোশ্চেন নেই, গণ্ডির অতি যেই কৃষ্ণ নাম করে, যারে দেখো তারে করো কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তার হই দেশ। এই জন্য আমার গণ্ডি ভিতরেতে আছে, এই জন্য আদর করবো, আর কেউকে আদর করব না, এটা নয়। যে কোনো সম্প্রদায় যে কোনো ব্যক্তি হোক যদি করে, এখানে বলছেন যে সে কৃষ্ণেতি যস্য গ্রীণ তং মনসা দ্রিয়েত দীক্ষাস্তি চেত, যদি দীক্ষা হলো তাহার সম্প্রদায়ের মধ্যে, যখন এসে গেল দীক্ষা গ্রহণ করেছে, তখন আমার সম্প্রদায়ের মধ্যে যে কোনো, চাই মায়াপুরে হোক, চাই এখানে হোক, চাই ওখানে হোক, যেখানে হোক, সম্প্রদায়ের মধ্যে আমাকে মহাপ্রভুর বিচারধারা মধ্যে আসবে, দীক্ষা গ্রহণ করেছে, তখন তাকে বৈষ্ণব জ্ঞান করে দিয়ে আর কি করবে, দীক্ষাস্তি চেত প্রণতি ভীষ্য, প্রণতি দ্বারা মনে মনে আদর করবে আর প্রণতিও করবে, আর নিন্দাতি ইত্যাদি শূন্য, অষ্টকালী লীলা সেবা চিন্তন হরিনাম কীর্তনের মধ্যে যারা আছে, যারা উত্তম ভাগবত, তাদেরকে কি করবে, নিন্দাদি শূন্য হৃদয় মিপ্সতি সকলতা, মনে যা যে আমার জীবন কৃতার্থ হয়ে, আমার সমস্ত প্রাণ কোটি তার পাদ পদ্মেতে উৎসর্গ করে দিয়ে, তার সঙ্গ করে দিয়ে ভজন করে, তাহলে ভজন। প্রভুপাদ ভক্তি বিনোদ ঠাকুর মধ্যে এই শ্লোক নিয়ে কিছু মতভেদ দেখা যায়, উপর থেকে মতভেদ নাই, প্রভুপাদ যা বলছেন তাই ঠিক। অতএব তিনি বলছেন প্রথমেই তত্ত্বজ্ঞান সম্পন্ন দীক্ষা যাহাদের আনুষ্ঠানিক নয়, যথার্থ যাহাদের দীক্ষা হয়েছে, ওটাকে কি করবে, মনে মনে আদর করবে। মনে মনে আদর করা না বাহির থেকে আদর করা, দুটার মধ্যে কোনটা শেষ? আমি কেউকে উপরোধ ছলেতে, কেউকে সামনে এসে গেলে তাহাকে প্রণাম করি, কিন্তু জানি যে ভ্রষ্ট চরিত্র বদমাস, কিন্তু একটা সিনিয়র প্রভুপাদের কাছ থেকে হরিনাম দীক্ষা নিয়েছে, কি করব? আর দেখি যে সে এইটি বেশ সুন্দর বিচার, নিপুণ বিচার, ভাগবত অর্থ মধ্যে প্রণত, তারপরে এদিকে বৈরাগ্য তাহার আছে, যথার্থ তথার্থ ভজন পায়, তার হৃদয় থেকে শ্রদ্ধা আসবে। এই জন্য মনেতে শ্রদ্ধা আর উপরে থেকে শ্রদ্ধা, প্রণতিভি মানে কি, উপর থেকে তো, আর ভিতরে থেকে কি, তো মনের দ্বারা শ্রদ্ধা কার করে হবে, ভজন পায়ণ হলে তো। এই জন্য দীক্ষা চেত মানে কি, অনর্থ দূর হয়ে গিয়েছে, অপরাধ দূর হয়ে গিয়েছে, দিব্যজ্ঞান তাহার উদিত হয়েছে, জীব তত্ত্ব কি, ভগবত তত্ত্ব কি, মায়া তত্ত্ব কি, এই সব গুলি তাহার জ্ঞান হয়ে গেছে, যথার্থত মধ্যম অধিকারী মধ্যে প্রবেশ করেছে। এইরকম ব্যক্তিগণকে কি করবে, মনের দ্বারা করবে আর প্রণতির দ্বারাও করবে, দুটাই, আর এইটি যুক্তিযুক্ত মনে হবে। আর নিন্দাদি শূন্য হৃদমিপ সতি সঙ্গলপ্তা, নিন্দা ইত্যাদি সব প্রকারে দূর করে দিয়ে শুদ্ধ বৈষ্ণবতাকে আদর করতে শিখেছে। যেখানে বৈষ্ণবতা নাই সেখানে আদর করে নাই, আর যেখানে বৈষ্ণবতা আছে আদর করে সকলকে। এমনি তো প্রত্যেক জীবের সঙ্গে কৃষ্ণের সঙ্গে সম্বন্ধ আছে, জানি কৃষ্ণ অধিষ্ঠান সমস্ত জীবের সম্মান দিবে, এটা তো সাধারণ নিয়ম। তথাপি যারা নিন্দা ইত্যাদি এসব কিছু মধ্যে না, যারা বিষয় সঙ্গ করে নামাপরাধ ধামাপরাধ সেবাপরাধ থেকে তারা দূর চলে গেছে, বিক্ষেপ হয়ে বিচ্ছেদ থেকে দূর চলে গেছে, যার মধ্যে উৎসাহময়ী ঘন তরলা বুড় বিকল্পা তরঙ্গরঙ্গিনী নিয়মক্ষমা বিষয় সংগ্রহ এই সবগুলি দূর হয়ে গেল। তারপরে অভি আছে লয় বিক্ষেপ প্রতিপত্তি কষায় এটাকে একটা বুঝাল, অপরাধ না দূরে হয়ে গেল, আর কোন অপরাধ করে না, নিন্দা কারু করে না, কিন্তু হরিকীর্তন করতেবার সময় খুব বেশ ঝুলে ঝুলে এমন ভাবে নৃত্য করে দিয়ে উৎসাহের সঙ্গে কীর্তন করছে। আর বসে যখন পাঠ হয় আর বেদান্তের সবগুলি সূত্র আসলো আর ভাগবতের সৃষ্টি স্বর্গ ইত্যাদি আসলো কি অন্য কুলি, তখন ধীরে 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 ঘুমিয়ে যায়। ও সময় নাই ঘুমলে ও যখন দীক্ষা ইত্যাদি মনকে সম্পূর্ণরূপে বিষয় থেকে দূর করে দিয়ে বসলো, যে সে চিত্তটাকে একাগ্র করে দিয়ে আমি গুরু মন্ত্র জপ করব, সেই সময়তে ঝরঝর ঝরঝর করে দিয়ে যেরকম হতে একটি ঘোড়ায় গঙ্গাতে ডুবিয়ে দিলে বাহার করে নিলে এক সেকেন্ড লাগে ওটাকে সমতল হতে, ওই রকম হতে জগতে যত রকমের চিন্তা মাথাতে এটাকে কি করব, আছে আমাদের অধিকারেতে যে এগুলিকে দূর করব। ওই সময়তে দেখে যে সে এই সময় ফুরসত একটা মনটাকে একাগ্র করতে চাচ্ছে, ওই সবগুলি চিন্তা বুঝে আসবে, যা যা আমি করেছি যা যা করছি যা যা প্ল্যান আছে ওই সবগুলি চিন্তা আসবে, এইটাকে বলে বিক্ষেপ। বিপ্রপত্তি মানে কি, মানে কি আমি 100,000 আজ থেকে হরিনাম করবই প্রতিজ্ঞা কর, আর সকালবেলা পাঠ কীর্তন মধ্যে যাব, গুরু বৈষ্ণবকে ঢন্ডতে পরিণতি করব, আর আজ থেকে আমি কোন বিষয় ভোগের মধ্যে যাব না, কোন বসে বস্তু সংগ্রহ করতে যাব না, এই সবগুলি প্রতিজ্ঞা করে দিয়ে লাগলো আজ থেকে। একদিন করলো কোন রকম হয় 100,000 হরিনাম হলো, আর সব নিয়ম গুলি করলো, পরের দিনেতে মাথাতে যন্ত্রণা একটু হয়ে গেল, একটু পাতলা পায়খানা হয়ে গেল অথবা অন্য কিছু হয়ে গেল, একটা লোক এসে সঙ্গে সঙ্গে মামলা মোকদ্দমা, মহারাজ এখনই আপনি না চললে কিন্তু সব চৌকট হয়ে যাবে, এখনই আপনাকে চলতেই হবে, আনিক ছেড়ে দিয়ে চলতে হল, আর করতে পারলাম ইচ্ছা করলে কি হয়ে যাবে, ওই সবগুলি করে রেখেছি তো নিজে থেকে এইসবগুলি, এই জন্য এইসবগুলি সহজে ইচ্ছা করলেও এইসবগুলি সহজে হবে না। বৈষ্ণব সঙ্গে তে নিরন্তর হরিনাম করে আর তার সেবা করে তার ফলে এইটা সহজে হয়ে যাবে, অন্যথা আমি চেষ্টা করব না, এইসবগুলি বাধ্য হয়ে এইগুলি করতেই হবে। অপ্রপত্তি কষায়, কষায় মানে কি, কতগুলি কষায় আছে, কষায় মানে নিজের মনের এসবগুলি, যেরকম হয় মনে করো এছাড়াও আর কতগুলি আছে কি, পূর্বজন্মে কৃত ভালো কাজ যে করেছি তার জন্য সুখ আসতে বাধ্য, সুকৃতি উত্থ দুষ্কৃতি উত্থ অপরাধ উত্থ আর ভক্তি উত্থ, এও আবার চারটি অনর্থ, কত গিনানো যাবে। সুকৃতি উত্থ অপরাধ মানে এমন ভয়ঙ্কর যে সম্মান টাকা পয়সা সহজে সবগুলি আসতে, একটু হরিনাম করতে আরম্ভ কর মানে শুদ্ধ ভাবেতে 100,000 করে না কয়েকদিন, একটু দেখা যায় সহজ ভাবেতে টাকা পয়সা আর প্রতিষ্ঠা যা তুমি কল্পনা করতে পারো না সহজে আসতে, এটা অনুভবের বস্তু, আমরা তো দেখছি অবি হরিনাম শুদ্ধ হয় না তথাপি আসছে, ইচ্ছা করে যে না আর আসুক না তথাপি আসছে। দুষ্কৃতি উত্থ দুষ্কৃতি উত্থ যে আমি যে পাপ ইত্যাদি যে করেছি তার ফল কি চিত্ত চাঞ্চল্য হবার কতগুলি ঘটনা একবারে আসবে। আমি মনে করি এটা কৃষ্ণ কৃপা করেছে এই জন্য এটা হয়েছে, এই লোকটাকে রাখলো এই জন্য হলো, আমি মনে করি এই কমলাপতি এইগুলি যে করেছে তোর জন্য হচ্ছে, কিন্তু হচ্ছে কেন? এই বেটা আমাকে ভোজন করতে দিচ্ছে না, কিন্তু অসলেটে আছে কোথায়, গোড়াটা কোথায়? ওই আমার কর্ম সুকৃতি উত্থ দুষ্কৃতি উত্থ। এর মধ্যে যদি কেউ ডুবিয়ে যায় তাহলে ভজন এইগুলিকে সহ্য করতে হবে। নিরন্তর সাধু বৈষ্ণবের গুরুর আনুগত্যতে হরিকথা অনুশীলন হরিনাম কীর্তন এইসব করতে থাকে। তারপরে সুকৃতি উত্থ দুষ্কৃতি উত্থ ভক্তি উত্থ আরেকটা অপরাধ উত্থ। অপরাধ উত্থ মানে কি? ওই অপরাধ যদি কোন বৈষ্ণবদের প্রতি করা আছে আর তুমি হাজার ভজনের মধ্যে মন লাগাও লাগবে না, যত চেষ্টা করো না কেন মন উড়তে উড়তে থাকবে, কোন কাজেতে ভক্তির কোন কাজেতে মন লাগবে না, এই অপরাধ। কিন্তু কি করা যাবে? যেখানেতে পড়ে গেলাম মাটিতে ভূমিরে অবলম্বনম, যদি কোন পাইপ ফিসলে গেলে পড়ে গেলাম মাটিতে পড়ে গেলাম চিৎপাত হয়ে আবার ওই মাটিকে অবলম্বন করে উঠলাম, ওই রকম হতে ভগবত নাম অপরাধেতে অন্যান্য যেগুলি অপরাধ আছে দশ প্রকারের নামাবিদ ওই রকম আমার অপরাধ ইত্যাদি হয়েছে চিত্ত লাগছে না, এখন করবো কি? আমার নিতান্ত ইচ্ছা যে আমি ভক্তি করবো, ওই তখন আবার ওই হরিনাম আশ্রয় করে বৈষ্ণব গুরুদেবের নিষ্কপট ভাবে সেবা করে আবার উঠব, অন্য কোন প্রায়শ্চিত্ত দ্বারা এইগুলি হবে না। লাত প্রশ্চিত করো দণ্ড দাও কেউ দণ্ড দেখ প্রায়শ্চিত্ত করো ও কিছুতেই হবে না, একমাত্র হরিনাম আশ্রয় করলেই এসেগুলি হরিকথা আশ্রয় করলেই গুলি হবে। আর ভক্তি উত্থ সকামা ভক্তি অথবা আরোপ সিদ্ধা ভক্তি সংসিদ্ধা ভক্তি মধ্যে যে করেছি ভজন করছি ওত দ্বারা কি হবে? প্রতিষ্ঠা টাকা পয়সা আর আর সব লাভ পূজা প্রতিষ্ঠা সব লোক আকর্ষিত হবে, সুন্দর সুন্দর মেয়েরা সুন্দর সুন্দর ছেলেরা বিদ্বান ব্যক্তিরা ওই পাঠ কীর্তন শুনতে তার এসে মুগ্ধ হয়ে যাবে। তখন কি হবে? যদি ওই ফাসাদে পড়লাম আবার গেলাম রাসা, এই থেকে যখন উপর উঠব তখন অভি হরিনামে তভি রুচি আসছে না, তখন কি করবে? তখন বলছেন কৃষ্ণ পুনঃ পুনঃ ওই নামই করবে, যেরকম হয় মিশ্রী ভালো লাগে না কমলা রোগ হয়ে গেলে কৃষ্ণাম চরিতা আদি সীতাপ বিদ্যা বৈষ্ণবগণের সেবা গুরু বৈষ্ণবের সেবা এইসব গুলিকে তুল রুচি নাই নিরন্তর করবে মনকে একেবারে স্থির করে দিয়ে ওই পুনঃ 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 হরিনাম হরিকথা শ্রবণ ওই লীলা কথা চিন্তন বৈষ্ণব গণেশ গুরু বৈষ্ণবের সেবা এত দ্বারা এটা হয়ে যাবে। তারপরে কি বললেন? আচ্ছা আমি একটি শ্লোকেতে সব উপদেশের সার বললাম। তখন বলছেন কৃষ্ণাম চরিতাদি সুকৃতনানি ক্রমে নরসনা মনসি নিয়োজ্য তিষ্ঠন ব্রজে তদানুরাগী জনানুগামী কালম নয়েদ ইখিলাম ইত্যি উপদেশ সারম। যদি ভজন করবার যদি সাধ থাকে তাহলে বাবা এইটা কর, কি করব? কৃষ্ণাম রূপচরিতা কৃষ্ণের যে রূপ তোমার যে স্বাভীষ্ট জয় জগন্নাথ জয় জগন্নাথ, তাহলে কৃষ্ণ প্রেম আসবে? সে আসবে না। যদি ওই কৃষ্ণকে জগন্নাথকে কৃষ্ণের সঙ্গে যোগযুক্ত করে দেয় যে ওই কৃষ্ণই জগন্নাথ তাহলে আসবার সম্ভব না, কিন্তু মর্যাদাম ওই ভক্তি আসবে, আমাদের গোস্বামীগণের ওই সাপুরি আসবে না, ওই দ্বারকাধীশের প্রতি যে ভক্তি আছে ওই পর্যন্ত আসবে। এই জন্য কোন নাম? শ্রীকৃষ্ণ গোপাল হরে মুকুন্দ গোবিন্দ হে নন্দ কিশোর কৃষ্ণ হাসি যশোদা তনয় প্রসীদ শ্রী বল্লভী জীবন রাধিকেশ। হে রাধাকান্ত হে রাধানাথ হে গোপীকান্ত হে রাস রসেশ্বর, এই যব কৃষ্ণ হে দামোদর এই লীলাপরায়ণ যে সমস্তগুলি স্বাভীষ্ট যুক্ত যে ভাবেতে তোমার লোক আছে, ওই সব নাম। আর ওই লীলা কথা চিন্তন সকলের জন্য এক রকমের নিয়ম না, যে যেরকম যোগ্য আছে, যার যেরকম অধিকার আছে, তদনুসারে দিনটা করবে। বৃন্দাবনে নবদ্বীপে পুরীধামেতে যেখানে এইসব লীলার উদ্দীপনা হয় ওই সব স্থানেতে থাকবে, গুরুরাজ গোবর্ধনের নিকটে থাকলে নিজে থেকে উদ্দীপনা হবে, কৃষ্ণ এই গোবর্ধন ধারণ করে। নদ্বীপেতে অন্তর্দ্বীপেতে গেলে এইরকম উদ্দীপনা হবে। এইখানে স্থান আছে, এখানে যারা কিছু জানে না তাদেরকে উদ্দীপনা হবে, কিন্তু যারা জানে যে এইটি রাসস্থলী পঞ্চবেণী, এইটি গিরিরাজ গোবর্ধনের স্থান, রাসলীলার স্থান, তাহলে এই সবগুলি উদ্দীপনা হবে, অন্যথা উদ্দীপনা হবে না। এখানে কারণ এসবগুলি দেখা যাচ্ছে না, গিরিরাজ গোবর্ধন দেখা যাচ্ছেন না, এখানে গঙ্গা দেখা যাচ্ছে না, যমুনা দেখা যাচ্ছে না, পঞ্চবেণী দেখা যাচ্ছে না, এখানে রাসস্থলী কুঞ্জে এসবগুলি দেখা যাচ্ছে না। আর বৃন্দাবনেতে গোবর্ধন একটু পরিক্রমা করে দেখবা যে সে সুন্দর সুন্দর এখন অভিকুঞ্জ, সেখানে নানা রকমাতে পুষ্প ইত্যাদি প্রস্ফুটিত রয়েছে, এখন অভি কোকিলের ডাক আর ময়ূরের ডাক কে কা কে কা কে কা করছে, কে কে মানে রাধিকার ধর্ম লজ্জা আতাহার পাতিব্রত ধর্ম ইত্যাদিকে কে ক্ষণ মাত্রের মধ্যে চুর মার করে দিতে পারে, কে কৃষ্ণ। আর ময়ূর গুলি ডাকছে কা, কা মানে শ্রীমতী রাধে কাকে স্ত্রীলিঙ্গ ভাবতে, কা কে মানে কৃষ্ণ মতন মত্ত গজরাজ সিংহার রসের সর্বস্ব তিনি, তাহাকে অঙ্কুশের দ্বারা কিরকম বশীভূত করে দিতে পারে, কে করতে পারে, কা একমাত্র শ্রীমতী রাধিকা। এই সবগুলি উদ্দীপন হবে, ভৃঙ্গুলি ঝংকার করছে, মানে কামদেব শঙ্খ বাজাচ্ছে, সেখানকার প্রাকৃতিক দৃশ্য এই সবগুলি করে। এই জন্য বৃন্দাবনেতে আর যেখানে উদ্দীপনা ভাব আছে, যে ভক্তের আছে উদ্দীপনা হওয়ার যোগ্যতা, সেটি নদ্বীপেতে আর গম্ভীরা ইত্যাদি স্থানেতে এই সবগুলি উদ্দীপনা জায়গা, ওইখানে থেকে কি করবে, তদানুরাগী জনানুগামী, ও যারা অনুরাগী আছে তাহাদের অনুগামী হয়ে নিরন্তর শ্রবণ কীর্তন স্মরণ মনটাকে সংযোগ করবে তাহার চিন্তনেতে, নাম রূপ গুণ লীলা, আর জীবাটাকে তাহার এইসব নাম রূপ গুণ লীলা কীর্তন করতে নিবিষ্ট করে দিবে, আর কোন দিকে যাবে না, চিত্তকে শরীরকে বাণীকে দশটি ইন্দ্রিয়কে সবগুলোকে সংযমিত করে দিয়ে এর মধ্যে লাগিয়ে দিবে, আর আমি কোন কোন কাজের মধ্যে যাব না, তাহলে দেখো যে সে এইসবগুলি এই উপদেশ সারম। এই অবস্থাতে যাহারা এসেছে তাহাদের জন্য স্মরণের অথবা চিন্তনের এই সবগুলি বিষয় হচ্ছে কি, ওই সকালবেলা বলেছি পুণ্যাবত পরে ভুয়ো জাদারী বসে বসে হরিনাম করছে, এই চিন্তন করছে। সনাতন গোস্বামী এইভাবে পরিপাটী ভাবেতে এইসব বৃহৎ ভগবতামৃত রচনা করেছে, যে পড়ে তাহার এইরকম লোভ উৎপন্ন হবে, আর তাহলে এক মিনিট সময় পাবে না। রঘুনাথ দাস গোস্বামী ভজন করছে, কিরকম ভজন করছেন, সংখ্যা পূর্বক নাম গান নতিভি কালাবসানি কৃতৌ নিদ্রাহার বিহার কাদি বিজিতৌ যাতন্ত দীনৌ চ যৌ রাধা কৃষ্ণ গুণস্মৃতে মধুরিমান্দেন সম্মোহিতৌ বন্দে রূপ সনাতন রঘুযুগৌ শ্রীজীব গোপালক। এক মুহূর্ত সময় কোথায়, কার সঙ্গে কোন কথা বলবে বিষয়ে, কি কোন ব্যবস্থা মধ্যে কি কোন কোথায় সৃষ্টি যাবে, দিন রাত এই কথা চিন্তন, কাল কোথায় যাচ্ছে, কর্ম কোথায়, এসব ভ্রুক্ষেপ নাই। একটি লোক একটা বেশি করে নিয়ে আসছে খাবার, একটা ঘোল মাঠা, পূর্বে অত দোনাতে ছিল একটু বড় দোনা হয়ে, তার জন্য জিজ্ঞাসা, এরকম কখন আমাদের দিন হবে যে এরকম হয়তো আমরা ভজন করব, ওই রকমের ব্যক্তিগণের জন্য এই সবগুলি দিচ্ছেন, এই হলি যে পরিপাঠ। এখানে বলছেন সকালবেলা আমরা এটাকে পাঠ করেছিলাম যে ব্রজবাস ব্রজী ধন্য, ব্রজধন্য কিসের জন্য, ব্রজবাসীর জন্য ধন্য, আর ব্রজবাসীরা ধন্য কিসে, কৃষ্ণের প্রতি এই মনো সুন্দর ভাব যে কৃষ্ণকে ও বশীভূত করে দিচ্ছে, কৃষ্ণ তাহাদের সেবা করছে, এই জন্য ব্রজধন্য। দাঁড়াও দাঁড়াও, এই ওখানে কৃষ্ণই সেবক হয়ে গেছেন, এই সবগুলি স্মরণ করবে। তিনি গুড় পুরাণ পুরুষ কার কাছে, ব্রজবাসী গণে গেছে, বক্তাকে ব্রহ্মা, ব্রহ্মা স্মরণ করছে। কোথায় তিনি দাঁড়িয়েছেন, কোথায় মনে হচ্ছে বৃন্দাবন, কিন্তু বৃন্দাবনে নাই। কৃষ্ণের প্রতি মহিম জ্ঞান তাহার, বৃন্দাবনের ব্রজবাসীর একটা কোন মহিম জ্ঞান কৃষ্ণের প্রতি আছে? কৃষ্ণ ঈশ্বর ভগবান পরমাত্মা হৃদয় অন্তর্যামী এইটা ভাব আছে তেমন কোনদিন? তাহলে ইনার প্ল্যাটফর্ম কোথায়? ইনি হচ্ছেন অধিকৃত দাস, তার প্ল্যাটফর্ম হচ্ছে ব্রহ্মধাম, তার মধ্যে থেকে একটু দাস হওয়ার অভিমান, পুত্র অভিমান নিজেকে করে, এই জন্য তার কৃষ্ণের প্রতি মহিম জ্ঞান। একটি কোন ব্রজবাসী নন্দ বাবা যশোদা ব্রজবাসী সখা ছেলে ওখানকার বাছুর গাভী ময়ূর কৃষ্ণের সঙ্গে যেরকম মেশামেশি করে, কৃষ্ণের প্রতি কোন ভগবত্তার জ্ঞান লেশ মাত্র নাই, কোন মর্যাদারও তার কিছু নাই, ব্রহ্মার তা হবে কি? এই জন্য তার ভূমিকা হচ্ছে অলগ। এই জন্য তিনি মানে কোন যে কোনো প্রার্থনা করবেন তার মধ্যে মহিম জ্ঞান আসবে। এখানে কত সুন্দর শ্লোক বলছেন এতে ব্রহ্ম সংহিতাতে, আলোল চন্দ্র শতপন মাল্যবংশী রত্নাঙ্গদম প্রণয় কেলি কলা বিলাসম শ্যামং ত্রিভঙ্গ ললিতম নিয়ত প্রকাশম গোবিন্দ আদি পুরুষম তম, গোবিন্দ আদি পুরুষ লাগিয়ে দিলেন, এখন মহিম জ্ঞান এসে গেল। ইনার মধ্যে ব্রজের ভাব স্ফূর্তি হবে না, এমন লোক কেউ কোথা দূর করবেন? এই জন্য ব্রজের একটা লতা পাতা হতে পারবেন না, এই জন্য বলেন আমি ধুলি একটা হতে পারি, এটা সত্যি সত্যি। এখন তিনি এই সবগুলি বলছেন, গুড় পুরা পুরুষ এটা বলে বলেছেন যে সে এই গুড় পুরাণ পুরুষ তাকে ব্রজবাসীরা কিরকম মনে করে, সখা মিত্র বন্ধু, ও ভাগ্যম ও ভাগ্যম নন্দ গোপ ব্রজৌকুশাম জনমিত্রম পরমানন্দম পূর্ণ ব্রহ্ম সনাতন, পূর্ণ যে ব্রহ্ম সনাতন তাহাকে তারা সখা, তার প্রিয়তম, তার পুত্র বন্ধু সখা এইগুলি জ্ঞান করে। এইটা কে বলছে? কোন ব্রজবাসী বলছে? এ শ্লোকটা কে বলেছে জানো তোমরা? এই সবগুলি অনুশীলন করতে হবে, খুব প্রসিদ্ধ শ্লোক এটা, উদ্ধব বলছেন, ওহো ভাগ্য কি ব্রহ্মাই বলছেন, উদ্ধব বলছেন অহো ভাগ্যম অহো ভাগ্যম নন্দ গোপ প্রজৌ কুশাম জনমিত্রম, উনারও তাহার প্রতি ওই রকম মহিম জ্ঞান আছে, এই জন্য তাহারও এই সবগুলি ব্রজের কিছুই হতে পারেন, লতা পাতা খগ মৃগ কিছুই হতে পারেন দূর থেকে। এই বলছেন যে সে এই ইনি আশ্চর্য ভারে বলছেন ব্রহ্মা যে পুরাণ পুরুষ তাহাকে ব্রজবাসীরা কি করছে, কৃষ্ণ কি করেন ওখানে ব্রজবাসীদের গরু চারায়, কার গরু চারায়? কৃষ্ণ নন্দ বাবার গরু চারাচ্ছে, ওখানকার সখাগণের সখা আর ওখানকার রমণীগণের কি বন্ধু, প্রাণ বন্ধু, বিক্রিয়াঞ্চতি গিরিত্রী গিরত্র রমার চিতাঙ্গিনী। আমি সব প্রায় একবার বোধ হয় কালকে করেছিলাম না আজকে, কালকে প্রায় সবগুলি ব্যাখ্যা করেছিলাম, শুধু এইটা বাকি থেকে গেল, বিক্রিয়াঞ্চতি গিরিত্রী রমার চিতাঙ্গিনী। গিরিত্র মানে কি বলেছিলাম, গিরি ত্র ত্রাণ যে করে, সাধারণ ভারতে শঙ্করের নাম হচ্ছে গিরিত্র, গিরিশ, গিরিশ বলা আছে না, গিরিশ মানে কি শঙ্কর, ওই শঙ্করের অর্থে গিরিত্র, দুটাই এক জিনিস, গিরিশ। গিরিশ কেন? তিনি ওই কৈলাস অথবা ওটা হিমালয়ের অন্তর্গত, হিমালয়ে তিনি ঈশ্বর, মানে এই জন্য তাকে বলা হচ্ছে। কিন্তু এখানে সনাতন গোস্বামী বলছেন যে সে উনার সঙ্গে বৃন্দাবনের সঙ্গে কি সম্বন্ধ এই শঙ্করের সঙ্গে? আর রমার্চি, রমার্চি মানে রমাকেও বলেছিলাম, রমা সম্বন্ধে কালকে বলেছিলাম, রমা মানে লক্ষ্মী, এদের দুজনের সঙ্গে ব্রজের সঙ্গে কোন সম্বন্ধ আছে কি? কোন সম্বন্ধ নেই। শঙ্কর যে বৃন্দাবনেতে কি সেবা করেছেন, একবার সেবা করো আরো প্রয়াসও কিছু করেছিলেন, একটা গোপী রূপ বানিয়ে নিয়েছিলেন, চেষ্টা করে দিয়ে গোপী, আর গোপীরা তাহার চুল ধরে গালেতে গুলছা মেরে দিয়ে ফুলিয়ে দিয়ে তাহাকে বাহার করে দিল, দর্শন করবার অধিকার দিল না, কালে বুঝ। গ্রীত্র এই গ্রীষ আর রমা তাহাদের অর্চিত পাদ পদ্ম। এখন সনাতন গোস্বামী বলছে যে এইটি একটু অর্থ হলো বটে কিন্তু যথার্থ ঠিক হলো না, তাহলে অর্থ কি রকম হবে? গিরিত্র, গিরি মানে গিরিরাজ গোবর্ধন, ব্রজবাসীকে ওই ইন্দ্রের বর্ষাতে আপনি ধ্বংসের জন্য বাঁচাইবার জন্য, রক্ষা করবার জন্য, ত্রাণ করবার জন্য গিরিকে ধারণ করেছেন, এই জন্য গিরিত্র মানে কৃষ্ণ গিরিধারী। আর রমা ওই যে গিরিধারীকে ধারণ করেছেন কৃষ্ণচন্দ্র, গিরিরাজকে তিনি ধারণ করলেন কেন? গোপীরা তখন কৃষ্ণের বয়স কত হয়েছে? 7 বছরের বয়স। আর গোপীদের শ্রীমতী রাধিকা অথবা বিশাখা ইত্যাদির বয়স কত? 15 দিন ছোট শ্রীমতী রাধিকা, আর তার সমান বয়স হচ্ছে বিশাখা, তার থেকে 27 দিন বড় হচ্ছেন ললিতা। এখন ওই 10, 12, 15, 20 এই দিনে সব ছোট বড় ওরা সব সব সখীরা, কেউ হয়তো 1 বছরও ছোট হতে পারে। এখন কৃষ্ণের যেরকম হতে এই 7 বছর বয়সেতে খুব দুধ ছানা ননি খেয়ে আর গোচারণ করে পহলমানি করে যেরকম শরীর ব্যাস মোটা তাজা হয়ে গিয়ে শরীর মধ্যে শক্তি এসেছে, গোপীদের মধ্যে সেই রকম হবে, এই জন্য অল্প বয়সেতে তাহাদের পূর্বরাগ ইত্যাদি হয়েছে, কৃষ্ণের প্রতি একটু অনুরাগ জন্মেছে। এখন কৃষ্ণ ওটা বন্ধ কর, চোখে লাগবে, এই জন্য কৃষ্ণ দেখলেন যে কিরকম তাহাদের সঙ্গে সহজভাবে আমি মিলিত হই, কৃষ্ণ কৌশল করে দিয়ে ইন্দ্রের পূজা বারণ করে দিয়ে আর ইন্দ্রকে একটা যোগ মায়া প্রভাবেতে ভিতরেতে তাকে স্ফূর্তি করিয়ে দিয়ে সঞ্চার করে দিয়ে বললেন যে তুমি খুব বর্ষা করো আর বজ্র ইত্যাদি সবগুলি ছাড়ো, তার সব ব্রজবাসীরা ব্যতিব্যস্ত হয়ে আমাকে প্রার্থনা করে, তখন আমি গিরিরাজ ধারণ করব, তখন আমার সখা প্রেয়সী মাতা পিতা বন্ধু ভাই সব আমার নিকটে এসে যাবে, তখন তাহাদের আমার নিকটে আসাতে কোনো দোষ কেউ মনে করবে না, আর আমি যদি সহজভাবে তাহাদের সঙ্গে মিলিত হই তার লোকগুলি বলবে যায় দেখো তো ওদের সঙ্গে কথাবার্তা বলবে। এই জন্য স্বচ্ছন্দ মিলনের জন্য কৃষ্ণ এইরকম চাতুরী করে দিয়ে যোগ মায়া প্রভাবেতে